কম অ্যান্ডস এ হাই কোয়ালিটি অডিওতে গল্পটা উপভোগ করতে গেলে চলে যেতে হবে আমাদের স্পটিফাই চ্যানেলে। লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে এবং পিনড কমেন্টে। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুক্রবার, তাই আবার আমরা হাজির হয়ে গেছি নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। আজ তোমরা শুনবে সোমজা দাসের কলমে বিবর্ষণ সিরিজের চতুর্থ গল্প, নক্ষত্রের নীল রাত। আজকের গল্পটা আমরা নিয়েছি অরণ্যমন থেকে প্রকাশিত লেখিকার বিবর্ষণ বইটা থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা প্রথমবার চ্যানেলে এসে গল্প শুনছো এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো সাবস্ক্রাইবটা করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দিও আমাদের সমস্ত গল্পের আপডেটস নিয়মিত পেতে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, সোমজা দাসের কলমে নক্ষত্রের নীল রাত।
৭২ বছরের এক বৃদ্ধাকে কেউ কেন খুন করতে যাবে স্যার?
খুনের বয়সের কোনো ঊর্ধ্বসীমা আছে নাকি? নিহত শকুন্তলা মূলে কঠিন ব্যক্তিত্বের মহিলা ছিলেন, কোনো বয়সেই এমন মানুষের শত্রুর অভাব হয় না।
মৃতদেহের পাশে গিয়ে দাঁড়ালেন বিবর্ষণ। মৃতের পরনের গোলাপি নাইটি রক্তে ভিজে লাল হয়ে গেছিল। ৭২ বছর বয়সে পৌঁছেও শকুন্তলা রোজ যোগাসন করতেন, বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হতেন, প্রদীপ জ্বালাতেন, বক্তৃতা দিতেন। ফরেন্সিকের লোকজন নিজেদের কাজ সারছিল। বিবর্ষণ সেই দিকে তাকিয়ে বললেন,
ভদ্রমহিলা সাহিত্যিক ছিলেন তাই না?
থ্রিলার রাইটার, বেশ কিছু পলিটিক্যাল নন ফিকশনও লিখেছেন, তবে থ্রিলার লিখিয়ে হিসাবেই তিনি বেশি জনপ্রিয়।
পড়েছো ওনার লেখা?
হ্যাঁ পড়েছি স্যার, খুব ভালো লিখতেন। শকুন্তলা মূলের প্রাইভেট ডিটেকটিভ মিসেস ডিসুজা ঘরে বসে বসে কেস শুনে সমাধান করতেন। বইয়ের হাজার হাজার কপি প্রি অর্ডারেই বিক্রি হয়ে যেত।
তাই নাকি? কিন্তু এই কেস তো ঘরে বসে সলভ হবে বলে মনে হচ্ছে না, চলো কাজে লেগে পড়া যাক।
মৃতদেহ প্রথম কে দেখেছিল?
রোহিতের প্রশ্নের উত্তরে এক মেয়ে এগিয়ে এলো। বয়স ২২-২৩ হবে, রোগা চেহারা, ফ্যাকাশে মুখ, চোখের কোলে অশ্রুবিন্দু টলটল করছে।
আমি।
বসো, জল খাবে?
না।
তোমার নাম কি?
রেবা। আমি ম্যাডামের কাজ করতাম।
কি কাজ?
ম্যাডাম বাড়িতে থাকলে তার দেখাশোনা করতে হতো। আসলে উনি তো নিচে খেতে যেতেন না, তাই তার খাবার ঘরে পৌঁছে দেওয়া, নিয়ম করে ওষুধগুলো দেওয়া, ঘর গুছিয়ে রাখা, ম্যাডামের স্টাডি পরিচ্ছন্ন রাখা, এসবই।
বেশ, আর কিছু?
ইদানিং আর একটা কাজও করতাম আমি। ম্যাডাম আগে নিজে হাতে লিখতেন, গত ২ বছর ধরে ল্যাপটপে লেখা শুরু করেছিলেন। আমি কম্পিউটার জানি শুনে আমাকে বলেছিলেন যে পুরনো বইয়ের পাণ্ডুলিপিগুলো টাইপ করে সফট কপি বানিয়ে স্টোর করে রাখতে। গত ৭ মাস ধরে সেই কাজটাই করছিলাম আমি। অবশ্য তার জন্য ম্যাডাম আমাকে আলাদা করে টাকাও দিতেন।
তা কতদিন ধরে কাজ করছো?
১ বছরেরও বেশি।
ম্যাডাম নিজের ল্যাপটপ ব্যবহার করতে দিতেন তোমাকে?
না, স্টাডিতে রাহুল ভাইয়ার একটা পুরনো ডেস্কটপ আছে, ওতেই টাইপ করে পাণ্ডুলিপির সফট কপিগুলো আমি ম্যাডামকে মেল করে দিতাম।
কতদূর লেখাপড়া করেছো?
হায়ার সেকেন্ডারির পর কলেজে ভর্তি হয়েছিলাম, খরচ চালাতে না পেরে ১ বছরের মধ্যেই পড়া ছেড়ে দিয়েছি। পরে টাকা জমিয়ে একটা কম্পিউটারে কোর্স করেছিলাম।
ম্যাডামকে জীবিত অবস্থায় শেষ কখন দেখেছো?
কাল রাতে। ম্যাডাম ঘুমানোর আগে ক্যামোমাইল টি খেতেন। রাত ১২টা নাগাদ চা বানিয়ে ওনাকে ঘরে দিয়ে আমি নিজের ঘরে শুতে চলেছি। তারপরে আজ সকালে।
বাড়ি কোথায় তোমার?
কাঠপুতলি কলোনি।
রাতে কোথায় থাকো?
দোতলায়।
ম্যাডামও তো দোতলায় থাকতেন, কিছু টের পাওনি তুমি?
পেছনে এক অল্প বয়সী ছেলে অনেকক্ষণ ধরে উসখুস করছিল। ছেলেটি শকুন্তলা মূলের নাতি, নাম রাহুল। রেবা কিছু উত্তর দেওয়ার আগেই সে বলে উঠল, এসব তো চোরের কাজ, পেছনের গেট দিয়ে ঢুকেছে শিওর। রেবা কেমন করে জানবে এসব? আর ওর ঘর তো দাদিজির ঘরের থেকে অনেকটা দূরে, আমি পাশের ঘরে থেকেই কিছু টের পেলাম না। পেছন থেকে রাহুলের বাবা প্রকাশ মূলে ধমকে উঠলেন,
আহ তুমি চুপ করো রাহুল।
আপনার সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলছি না রাহুল, যখন প্রশ্ন করব তখন আপনার বয়ানও শুনব। আপাতত যাকে জিজ্ঞাসা করছি উত্তরটা তাকেই দিতে দিন। হ্যাঁ তুমি বলো রেবা।
রোজ সকালে ম্যাডাম গরম নিম্বু পানির সাথে মধু মিশিয়ে খেতেন, তারপর হাঁটতে বেরোতেন। আর রোজ আমি সেই নিম্বু পানি বানিয়ে নিয়ে দরজায় টোকা দিলে ম্যাডাম দরজা খুলে দিতেন। আজ সকালে দরজায় টোকা দিতে গিয়ে দেখি দরজা ভেজানো, ভেতর থেকে লক করা ছিল না। আমি দুবার ডাকলাম, ভেতর থেকে কোনো জবাব আসেনি। দরজায় হালকা চাপ দিতেই দরজা খুলে গেল। পর্দা সরিয়ে দেখি এই অবস্থা।
বাড়ির বাকিরা কোথায় ছিল তখন?
অত সকালে আর কে কোথায় থাকবে, সকলেই নিজের ঘরে ঘুমোচ্ছিল। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে রাহুল ভাইয়া বেরিয়ে এসেছিলেন, তিনি সকলকে ডাকলেন।
আচ্ছা এবার বলুন রাহুল, রেবার চিৎকারে ঘুম ভেঙেছিল আপনার?
না।
রাতে কিছু টের পাননি, মানে কোনো শব্দ টব্দ শুনেননি?
না, রাতে বাড়ি ফিরতে দেরি হয়েছিল, আমি খুব টায়ার্ড ছিলাম, ফিরেই ঘুমিয়ে পড়েছি। টের পেলে তো নিশ্চয়ই দাদিকে বাঁচানোর চেষ্টা করতাম।
আচ্ছা বাড়িতে কখন ফিরেছিলেন?
তা প্রায় 11:45 হবে।
তখন বাড়ি সকলে কি করছিল?
সবাই ঘুমিয়ে পড়েছিল, রেবাই আমাকে গেট খুলে দেয়। দাদিজি তো তখনও জেগেই ছিলেন।
তা আপনি জানলেন কিভাবে এটা?
দাদিজি রাতে খাওয়া দাওয়ার পর আর স্টাডিতে বসতেন না, তখন নিজের ঘরেই বসেই উনি লিখতেন। 12:30 বা 1:00 অবধি লিখে শুয়ে পড়তেন, আবার খুব ভোরে উঠতেন, বলতেন বয়স হয়েছে তাই ঘুম কমে গেছে। কালও দাদিজি রাত 1:00 পরেই শুয়েছিলেন।
বাকিরা, মানে আপনারাও কেউ কিছু টের পাননি?
পরিবারের উপস্থিত সদস্যরা মাথা নাড়লেন, বিভূষণ সকলের মুখের দিকে আলগোছে চোখ বোলালেন। কাউকেই খুব বেশি শোকাভিভূত বলে মনে হচ্ছে না, হয়তো কিছুটা আতঙ্কিত, কিন্তু শোকের সঙ্গে আতঙ্ক গুলিয়ে ফেলার মতো নভেস বিভূষণ নন। অটোপসি রিপোর্টে বিশেষ কিছু জানা গেল না, ছুরিকাঘাতে মৃত্যু। ছুরির ফলার দৈর্ঘ্য মোটামুটি 7 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চির বেশি হবে না। মৃত্যুর আগে শকুন্তলা বাধা দেওয়ার চেষ্টা করেননি, মৃত্যু এসেছে অতর্কিতে। প্রাথমিক অনুসন্ধানে মৃতদেহে খুনির ডিএনএ র খোঁজ মেলেনি, তবে ফরেন্সিক ডিপার্টমেন্টের কাজ এখনো চলছে।
শকুন্তলা মূলের বাড়ির লোকজন ঠিক শোকগ্রস্ত নয়, তাই না স্যার?
তা ঠিক, তবে খুন করা খুব সহজ ব্যাপার নয় রোহিত। দাগি ক্রিমিনালদের কথা আলাদা, কিন্তু শুধুমাত্র কাউকে পছন্দ করি না বলে খুন করলাম এসব গল্পেই হয়। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ খুব দায় না পড়লে খুন করার কথা ভাবে না। এবার দেখা দরকার পরিবারের সদস্যদের কাছে সেরকম জোরালো কোনো মোটিভ সত্যি ছিল কিনা।
বাড়ির লোক না হলে কি বাইরের লোক হতে পারে?
সেটা জানার জন্য আমাদের ওই বাড়িটা আরেকবার যেতে হবে রোহিত। তুমি বলছিলে ওই বাড়ির লোকেদের সম্পর্কে অবজারভেশন নোট করেছো, তা কি নোট করেছো শুনি।
শকুন্তলা মূলের 2 ছেলে, বড়জন হলেন প্রকাশ মূলে, বয়স 55, সেচ বিভাগে সিনিয়র ক্লার্ক হিসাবে চাকরি করেন, খুব গম্ভীর প্রকৃতির মানুষ। মায়ের প্রতি মনের ভাব বোঝা যায় না। তার স্ত্রী সরলা মূলে, বয়স 51, গৃহবধূ। কথাবার্তা শুনে মনে হয় একটু নার্ভাস প্রকৃতির মানুষ। শাশুড়ির সম্পর্কে জানতে চাইলে বেশ ভয় পেয়ে গেলেন বলে মনে হল। তাদের একমাত্র ছেলে রাহুল গ্র্যাজুয়েট, একটি অনলাইন সফটওয়্যার টিচিং অ্যাপে কোডিং শেখায়। ঠাকুমার ব্যাপারে নিষ্পৃহ। প্রশ্নোত্তর পর্বে সে জানিয়েছে যে ঠাকুমার সঙ্গে কথাবার্তা খুব বেশি হতো না। শকুন্তলা বাড়িতে থেকেও নিজের চারপাশে একটা প্রাচীর তুলে রেখেছিলেন, বাড়ির কারোর সঙ্গেই তেমন মনের যোগ ছিল না তার। বাড়ির বাইরেই বেশি থাকতেন, বাড়িতে থাকলেও লেখা নিয়েই ব্যস্ত থাকতেন।
নেক্সট,
শকুন্তলা মূলের ছোট ছেলে প্রশান্ত মূলে, বয়স 52, ব্যাংকে চাকরি করতেন, 1 বছর আগে হার্ট অ্যাটাক হয়েছিল, শয্যাশায়ী ছিলেন অনেকদিন, সেই জন্য VRS নিয়েছেন। প্রকৃতি একটু খিটখিটে। তার স্ত্রী আনন্দী মূলে একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকা, বয়স 48, কথা খুব কম বলেন, যেটুকু বলেন তাতে বোঝা যায় যে ভদ্রমহিলার ব্যক্তিত্ব বেশ জোরালো। শকুন্তলা মূলের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, তবে ঝগড়াঝাটি কখনোই হয়নি। সম্ভবত একজন ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা আর একজন সম ব্যক্তিত্বের নারীকে পছন্দ করে উঠতে পারেন না।
দারুণ ব্যাখ্যা, তবে কারণ কি শুধু এইটুকুই? তারপর
প্রশান্ত মূলের একমাত্র মেয়ে শ্রদ্ধা ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ে, বয়স 22, গত 6 মাসে বাড়ি আসেনি, সুতরাং তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে।
চলো, এখন ফ্রি আছি, এবার একবার ওই বাড়ি থেকে ঘুরে আসা যাক। তবে তার আগে আরেকটা জায়গাতেও যেতে হবে।
কোথায় স্যার?
অবনীন্দ্র দুবে, এক্স বিউরোক্র্যাট, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আধ ঘন্টা পর দেখা করার সময় দিয়েছেন। শকুন্তলা মূলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি।
রোহিতের মনে পড়ে গেল শকুন্তলা মূলের বেশ কটা বইয়ের উৎসর্গ পৃষ্ঠায় এই ভদ্রলোকের নাম রয়েছে। এক জায়গায় শকুন্তলা তাকে বর্ণনা করেছেন নিজের জীবনের বাতিঘর বলে। অবনীন্দ্র দুবের বাড়ি গলফ লিংক এলাকায়। ব্যক্তিত্ব সম্পন্ন মার্জিত মানুষটা একাই থাকেন। স্ত্রী গত হয়েছেন প্রায় 3 দশক আগে। একমাত্র ছেলে স্টেটসে সেটেলড। তার কাছেই জানা গেল শকুন্তলা মূলের অতীতের কাহিনী।
যে বাড়িতে শকুন্তলার মৃত্যু হল সেটির বয়স অর্ধশতকের বেশি। বাড়িটি বানিয়েছিলেন শকুন্তলার স্বামী শঙ্কর প্রসাদ মূলে। শকুন্তলার সঙ্গে তার বয়সের পার্থক্য 15 বছরের বেশি হলেও সেটা দুজনের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হয়নি। শঙ্কর প্রসাদ ছিলেন ডাক সাইটে হামলা, তৎকালীন কেন্দ্রীয় প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ একজন। খোদ শ্রীমতী গান্ধী উজ্জ্বল যুবক শঙ্কর প্রসাদকে খুব স্নেহ করতেন, তার বুদ্ধির উপর ভরসাও করতেন। ইন্দিরা গান্ধীর অকস্মাৎ মৃত্যুর পর শঙ্কর প্রসাদ চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের হয়ে টিকিট পাওয়া একরকম নিশ্চিত ছিল তাঁর, তবে ওই রকম দ্রুত উত্থানে অনেক শত্রুও তৈরি হয়েছিল তাঁর। একদিন পার্টি অফিস থেকে ফেরার পথে চলন্ত গাড়ির মধ্যে তাঁকে গুলি করে হত্যা করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সেটা 1987 সালের ঘটনা। মাত্র 52 বছর বয়সে মারা যান শঙ্কর প্রসাদ। দিল্লি পুলিশ অনেক অনুসন্ধান করেও খুনির সন্ধান পায়নি। সেই সময় দিল্লির রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল, তাই তদন্ত কতটা গুরুত্ব সহকারে করা হয়েছিল সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। শকুন্তলার বয়স তখন সবে 36। এরপর শকুন্তলা একা হাতে 2 ছেলেকে বড় করেন। শঙ্কর প্রসাদ ধনী পরিবারের সন্তান ছিলেন, তাই অর্থের অভাব হয়নি। কিন্তু সমস্যা হয়েছিল অন্য জায়গায়।
আন্দাজ করতে পারছি, এমন ডাকসাইটে সুন্দরী, তাই প্রভূত সম্পত্তির মালকিন। নিশ্চয়ই লোকজন উত্তপ্ত করা শুরু করেছিল।
শুধু বাইরের লোকজন নয়, আত্মীয়রাও অনাথিনী বিধবা ভেবে জাঁকিয়ে বসার চেষ্টা করেছিল। শকুন্তলা কিন্তু ভেসে গেলেন না, বরং নিজের চারপাশে কঠিন প্রাচীর তুলে দিলেন। খুব কাছের সামান্য কিছু আত্মীয় আর বন্ধু বাদে বাকিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন।
আর লেখালেখি?
ওই অভ্যেসটা শকুন্তলার মধ্যে কম বয়স থেকেই ছিল, সেটাকে খুব বেশি গুরুত্ব দেয়নি আগে। এবার একাকিত্ব কাটাতে সেই লেখাকেই আশ্রয় করল সে। পরবর্তী কয়েক দশক লেখিকা হিসেবে শকুন্তলার উত্থানের কাহিনী। তবু এর মধ্যেও অপ্রাপ্তি ছিল। স্বামীর মৃত্যুর পর 2 ছেলেকে সফল মানুষ করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিল শকুন্তলা, কিন্তু বাস্তবে সেটা হয়নি। প্রকাশ ও প্রশান্তের মধ্যে তাদের বাবা বা মায়ের মেধা ছিল না, সেই অধ্যবসায়ও ছিল না। প্রকাশের সমস্যা ছিল ওর রাগ, ছোট থেকেই সে প্রচণ্ড বদরাগী, মারকুটে। ওর জন্য শকুন্তলাকে বার বার সমস্যায় পড়তে হয়েছে। আর প্রশান্ত তো আরও এককাঠি সরেশ, কুসঙ্গে জড়িয়ে পড়েছিল কলেজে, ড্রাগ নিতেও শুরু করেছিল। সেখান থেকে অনেক কষ্টে তাকে বের করে এনেছিল শকুন্তলা, দীর্ঘদিন রিহ্যাবে রেখে চিকিৎসা করিয়েছিল। চাকরি পেতে অবশ্য দুজনের অসুবিধা হয়নি।
আচ্ছা, ওনার সঙ্গে ছেলেদের সম্পর্ক কেমন ছিল?
ঠিক খারাপ বলা যায় না, তবে সম্পর্কে উষ্ণতা ছিল না। ধীরে ধীরে ছেলেদের সঙ্গেও মানসিক দূরত্ব তৈরি হয়েছিল শকুন্তলার। এক বাড়িতে থেকেও কথাবার্তা খুবই কম হতো। নিজেকে আরো বেশি করে সাহিত্য চর্চায় ডুবিয়ে দিয়েছিল সে। টাইমস অফ ইন্ডিয়া শকুন্তলার নাম দিয়েছিল আগাথা ক্রিস্টি অফ ইন্ডিয়া। সেই নামটাই চালু হয়ে গিয়েছিল মুখে মুখে। যদিও আমি ব্যক্তিগতভাবে জানি শকুন্তলা নিজেকে কারোর সঙ্গে তুলনা করতে পছন্দ করত না, ওই উপাধিখানাও তার বিন্দুমাত্র পছন্দ ছিল না।
আর আপনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল?
অবনীন্দ্র হাসলেন। রোহিত লক্ষ্য করল প্রায় ৮০-এর কাছাকাছি বয়সেও ভারী সুদর্শন ভদ্রলোক। মাথার চুল সম্পূর্ণ সাদা হলেও ত্বকে বয়সের ছাপ কম, হাসিটিও খুব আকর্ষণীয়।
আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। শঙ্কর প্রসাদ আমার সিনিয়র হলেও আমাদের মধ্যে বেশ সখ্য ছিল, আমাকে স্নেহ করতেন তিনি। সেই সূত্রে ওদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল অনেক আগে থেকেই। শকুন্তলা আমার উপর ভরসা করত, আমার স্ত্রীকে বোনের মতো ভালোবাসত, দুজনের বন্ধুত্ব ছিল খুব। শঙ্কর প্রসাদের মৃত্যুর ২ বছর পর আমার স্ত্রী অনেকটা বেশি বয়সে দ্বিতীয়বার গর্ভবতী হন। আমি সন্তান চাইনি, আর ডাক্তারও বলেছিলেন বেশ কিছু কমপ্লিকেশন আছে, কিন্তু আমার স্ত্রী চেয়েছিলেন। আসলে দোষটা আমারই ছিল, ওর ইচ্ছের বিরুদ্ধে জোর করিনি আমি। সন্তানের জন্ম দিতে গিয়ে মা ছেলে দুজনেরই মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম আমি। আমার ছেলে অনিশের বয়স তখন ১৩। ওই বয়সের ছেলের সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে, আর সেই সময় শকুন্তলা এগিয়ে এসেছিল। আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম, অনিশ কিন্তু শকুন্তলার কাছেই বড় হয়েছে। অস্বীকার করব না, সময়ের সঙ্গে সঙ্গে আমি আর শকুন্তলা মানসিকভাবে কাছাকাছি এসেছিলাম। দুজন একা মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, তবে সেই বন্ডিংটা পুরোটাই ছিল মানসিক। শকুন্তলা বা আমি কেউই সেটা দুনিয়া থেকে লুকোনোর প্রয়োজন বোধ করিনি। প্রকাশ আর প্রশান্ত অবশ্য আমাকে পছন্দ করত না, অনিশ কিন্তু আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল। এমনকি অনেকবার আমাদের দুজনকেই ও অনুরোধ করেছে বিয়ে করার জন্য। আমার আপত্তি ছিল না, কিন্তু শকুন্তলা চাইনি। সে জানত এতে তার পরিবারে অশান্তি হবে। এই বয়সে সে আর নতুন করে সমস্যা তৈরি করার কোনো ইচ্ছে ছিল না ওর।
বেশ, তা আপনার কাউকে সন্দেহ হয়?
না,
শকুন্তলার ছেলেদেরও না।
অসম্ভব। প্রকাশ আর প্রশান্তকে আমি ছোট থেকে চিনি, জানি ওদের অনেক দোষ থাকতে পারে, মায়ের প্রতি ক্ষোভও থাকতে পারে, কিন্তু খুন করার জন্য যে স্নায়ুর জোর দরকার হয় তা ওদের নেই। আর এত বছর পর শকুন্তলাকে ওরা খুন করতেই বা যাবে কেন?
এবার বেশ সময় নিয়ে খুঁটিয়ে বাড়িটা দেখছিলেন বিবর্ষান। শকুন্তলা মূলের বাড়িটা দ্বিতল, উঁচু প্রাচীর বেষ্টিত। সামনে ও পেছনে দুটো গেট রয়েছে, সামনেটা বড়, গাড়ি ঢোকা বেরোনোর পক্ষে উপযুক্ত। পেছনের গেটটা ছোট, সম্ভবত কাজের লোকেদের আসা যাওয়ার রাস্তা এটা। পাশাপাশি দুজন মানুষও এখান দিয়ে বেরোতে পারবে না। পেছন দিকটায় জঙ্গল হয়ে আছে, বোধহয় ইদানিং বাড়ির সেরকম যত্নআত্তি হতো না। কারণ জিজ্ঞাসা করতে প্রশান্ত মূলে বললেন,
আমাদের মালিককে ছাড়িয়ে দেওয়া হয়েছে গত মাসে, নতুন মালিক হচ্ছে। আজকাল সব চোর, বিশ্বাসে লোকই পাচ্ছে না।
ছাড়িয়ে দিলেন কেন?
কাউকে কিছু না বলে কয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল লোকটা, তখন আমার স্ত্রীর মুখোমুখি পড়ে যায়, বলে নাকি জল খেতে এসেছিল, বাগানের কলেই জল আছে, এতদিন ওখান থেকেই খেত। সেদিন হঠাৎ কেন বাড়িতে ঢুকে জল খাওয়ার দরকার পড়ল সে কথা জবাব দিতে পারেনি, তাই ওকে ছাড়িয়ে দিয়েছে।
কতদিন ধরে এখানে কাজ করছিল আপনাদের মালিক?
মাস তিনেক। কেন বলুন তো?
এমনি একটা কাগজে ওর নাম ফোন নম্বর ঠিকানা লিখে আমাকে দেবেন।
বেশ, দেব।
স্যার, এই দেওয়াল টোপকে বাইরের লোক?
অসম্ভব নয়, তবে খুব সহজও নয়। দেওয়ালের উপর দেখো, কাছে টুকরো বসানো আছে। চলো ভেতরটা দেখা যাক।
বাড়ির দোতলাতেই আগে উঠে এলেন বিবর্ষণ ও রোহিত। শকুন্তলা এই তলাতেই থাকতেন, তার পাশের ঘরটা রাহুলের, সামনের দিকে খোলা টেরেস, পাশেই লাগোয়া শকুন্তলা মূলের স্টাডি তথা লাইব্রেরি। এই ঘরটা ফ্লোরের প্রায় অর্ধেক জুড়ে বিস্তৃত। ঘরের মাঝে বিশাল সেক্রেটারিয়েট টেবিল, এখানে বসেই তিনি লিখতেন। এই ফ্লোরের পুরোটাই পুলিশ সিল করে দিয়েছে, আপাতত বাড়ির কাউকে এখানে আসতে বারণ করা হয়েছে। রাহুলকে বাধ্য হয়ে তাই নিচের ঘরে থাকতে হচ্ছে। স্টাডিতে ঢুকে রোহিতের বিস্ময় আর চাপা রইল না।
এত বই, সব শকুন্তলার?
গত দুদিনে শকুন্তলা মূলের চারখানা বই পড়লাম। ভদ্রমহিলা বেশ লেখাপড়া করে লিখতেন, তাই প্রচুর বইপত্র থাকাই স্বাভাবিক। তবে শকুন্তলা মূলের লেখার টান জব্বর, এক টানা পড়ে শেষ করেছি। থ্রিলার তো ভালো লিখতেনই, নন ফিকশনও দারুণ গতি রয়েছে, দারুণ। একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না।
কথা বলতে বলতে শকুন্তলার লেখার টেবিলের দেরাজটা খুলেছিলেন বিবর্ষণ। ভেতরের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তিনি অস্ফুটে বলে উঠলেন,
এগুলো কি?
রোহিত দেখল দেরাজের ভেতরে কয়েকটা পোস্ট অফিসের ছাপা মারা সাদা খাম রাখা আছে। বিবর্ষণ সেগুলো পকেটে ঢোকালেন।
তুমি আয়ুব জামাল?
প্রশান্তর কাছ থেকে ঠিকানা আর ফোন নাম্বার আদায় করলেও শকুন্তলার বাড়ির প্রাক্তন মালিককে খুঁজে বের করতে একেবারে হিমশিম খেয়ে গেলেন রোহিত এবং বিবর্ষণ। একে তো মদনপুর খাদার নামের এই জায়গাটাতে গলি আর তর্শগলির কোনো অভাব নেই, তার উপর বাড়ির নাম্বারের কোনো ঠিক ঠিকানা নেই। সর্বোপরি নিতান্ত দায়ে না ঠেকলে এই তল্লাটের বাসিন্দারা পুলিশকে সাহায্য করে না। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রোগা ঢেঙা মুখে দাঁড়ি গোফের জঙ্গল বিশিষ্ট লোকটাকে পাওয়া গেল। পরনে লুঙ্গি, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত আয়ুব গাল চুলকাতে চুলকাতে বলল,
হ্যাঁ কেন?
তুমি শকুন্তলা মূলের বাড়িতে কাজ করতে?
হ্যাঁ করতাম, এখন আর করি না, আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে ওরা।
কেন?
জল খেতে বাড়িতে ঢুকেছিলাম, আমাকে চোর বলে ডাকিয়ে দিল।
আচ্ছা, জল তো বাইরে বাগানেই ছিল, বাড়ির ভেতরে যাওয়ার প্রয়োজন পড়ল কেন?
সেদিন কলে ঘোলা জল আসছিল, ওই জল খাওয়া যায় না স্যার, আমরা গরিব বলে কি তৃষ্ণার জলটুকুও পাবো না।
সে কথা বলেছিলে ওদের?
বলিনি, আবার অনেকবার বলেছি, কিন্তু আমার কথা শুনল না ওরা। আসলে এগুলো অজুহাত, আমি বুঝি না নাকি সব।
কেন, অজুহাত কিসের? মানে ব্যাপারটা আসলে কি ছিল?
আমি গরিব মানুষ হুজুর, হাতে কাজকর্ম নেই, দিন মজুরি করে পেট চালাচ্ছি কোনো মতে, এসব ঝুট ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না।
বেলা দেড়টা বাজে, রোহিত তোমার খিদে পাইনি?
হ্যাঁ সে তো পেয়েছে।
তাহলে আগে খেয়ে নেওয়া যাক। আয়ুব তুমিও চলো, খেয়ে তারপর কথা বলা যাবে।
আমি না স্যার, আমি আবার কেন? আপনারা খেয়ে আসুন না, আমি এখানেই থাকবো, কোথাও পালাবো না।
আরে ভাই, পুলিশের অনেক বদনাম আছে এই কথা জানি, তবে একদিন পুলিশের সঙ্গে খাবার খেলে কোনো ক্ষতি হবে না, চলো চলো।
বিবর্ষণ আয়ুবের হাত ধরে প্রায় গ্রেফতার করে নিয়েই রওনা হলেন। বস্তি এলাকা থেকে বেরিয়ে রাস্তার পাশেই একটা ধাবা আছে, সকলের পছন্দ অনুসারে তিন প্লেট রুটি মাংস অর্ডার দেওয়া হল। রোহিতের যথেষ্ট খিদে পেয়েছিল, খাবার আসতেই সে খেতে শুরু করল। আয়ুব কয়েক মুহূর্ত বিড়বিড় করে প্রার্থনা করল, তারপর রুটি ছিঁড়ে মাংসের ঝোলে ডোবাল। খেতে খেতে বিবর্ষণ জিজ্ঞেস করলেন,
প্রশান্ত, তোমাকে বিনা দোষে কাছ থেকে ছাড়িয়ে দিল, রাগ হয়নি?
হয়েছিল, তার চেয়েও বেশি ভয় পেয়েছিলাম। কাজ গেলে খাবো কি?
তোমার পরিবারে আর ফিকে আছে আয়ুব?
কেউ নেই স্যার।
খাওয়া শেষ হলে বিবর্ষণ টাকা মিটিয়ে দিলেন, সবাইকে সিগারেট অফার করে অবশেষে নিজে এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি বললেন,
এবার বলো তো আয়ুব, আসলে কি হয়েছিল যে তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিতে হলো?
আমি ওদের কথা শুনে ফেলেছিলাম।
কি কথা?
আমি পেছনের বাগানে কাজ করছিলাম, ওদিকে ওই গোলাপ গাছগুলো ঢ্যাঙা হয়ে বাড়ছিল, ছড়াচ্ছিল না, তাই ভাবলাম ডালগুলো ছেঁটে দিই। বসে বসে সেটাই করছিলাম, মাথার উপরে জানলা খোলা ছিল, হঠাৎ কানে গেল বড় সাহেব আর ছোট সাহেবের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে।
ঝগড়া হচ্ছিল কি নিয়ে, শুনতে পেয়েছিলে কিছু?
এত জোরে চেঁচাচ্ছিল যে শুনতে না চাইলে কানে যাচ্ছিল। বড় সাহেব ছোট সাহেবকে বলছিল, তুই কি ভেবেছিস আমি কিছু জানি না, জুয়া খেলে খেলে পথে বসার উপক্রম হয়েছে তোর, শেষ পর্যন্ত বাড়ির দলিল জাল করেছিস, মা জানতে পারলে তোকে সত্যি রাস্তায় এসে বসতে হবে সেটা ভেবে দেখেছিস, এইসব এইসব বলছিল।
তারপর?
তারপর আর কি, ছোট সাহেব তখন বলল আমি খারাপ, কিন্তু তুই কি একেবারে পুতো পবিত্র, তোর ছেলে কি কাণ্ড করেছে আমি জানি না ভেবেছিস, কাদের সঙ্গে মিশে কি করে সব খবর রাখি, রাহুল কিসের নেশা করে সেই নেশার টাকা কোত্থেকে পায় এগুলো মা জানে, কাজের মেয়ের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলছে, ড্রাগ বেচে এত পুটানি তোর ছেলে, সেটা মায়ের কানে গেলে কি হবে ভেবেছিস, তোর মাথার উপর ছাদ থাকবে তো। সেই কথা শুনে না বড় সাহেব খুব লেগে উঠল, খুব রেগে উঠল, বললো সব মিথ্যা কথা। ছোট সাহেব বলল আমি ডুবলে তোকে নিয়েই ডুববো, টাকা তো তোরও দরকার, রাহুলের কীর্তি আমি জানি না ভেবেছিস, তার চেয়ে যাতে দুজনটির সমস্যা সমাধান হয় তার একটা পথ আছে, এ বাড়িটা বিক্রি করে দিলে যা টাকা পাওয়া যাবে তাতে আমার ধার শোধ হয়ে যাবে। তখন বড় সাহেব বলল এই বয়সে বাড়ি বিক্রি করে রাস্তায় দাঁড়াতে হবে? ছোট সাহেব বলল তা কেন, কাপুর অ্যান্ড সন্স রিয়েলিটির সঙ্গে আমার কথা হয়েছে, আমাদের বাড়ির ওপর ওদের অনেকদিন আগে থেকেই নজর আছে, শহরের মাঝখানে এত বড় প্লটের জন্য ওরা কত টাকা দিতে পারে ভেবেছিস, আমাদের সব সমস্যা মিটে যাবে, ওরা বাড়ি ভেঙে ফ্ল্যাট বানাবে, আমাদের দুজনকে দুটো ফ্ল্যাট দেবে, সঙ্গে থোক থোক টাকা। বড় সাহেব বলল কিন্তু মা, মা বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি হতে তো দেব না। এবার ছোট সাহেব বলল তুই যদি রাজি থাকিস বল, মায়ের বাবার বুঝে নেওয়ার দায়িত্ব কাপুরদের, আর কতদিন মায়ের জো হুজুরি করে কাটাবি, এই কথাগুলো আমি শুনে ফেলেছিলাম সাহেব, আমাকে এসবের মধ্যে একদম জড়াবেন না স্যার। মাইজি ভালো মানুষ ছিলেন, কম কথা বলতেন, তবে গাছপালা পছন্দ করতেন, আমার কাজ দেখতেন মাঝে মাঝে, টুকটাক কথা বলতেন। টিভিতে দেখলাম মাইজি মারা গেছে, খুব খারাপ লাগলো শুনে।
ওনারা ছাড়িয়ে দিলেন, শকুন্তলা কিছু বলেননি?
মাইজি তো বাড়ি ছিলেন না, ওরা সেদিন আমাকে দেখে ফেলেছিল, পরে আমাকে বাড়িতে ঢুকতে দেখে ভেবেছিল ওই আমি বোধ হয় মাইজিকে সব বলে দেওয়ার জন্য বাড়ির ভেতরে গেছি, যে আমার কলার ধরে থাপ্পড় মারল, জোর বলল
যাও ঘরে যাও, তুমি পুলিশকে অনেক সাহায্য করেছো, ভয় নেই, কেউ তোমাকে বিরক্ত করবে না।
বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি?
কাপুর অ্যান্ড সন্স রিয়েলিটির অফিসটা নতুন দিল্লির কনট প্লেস অঞ্চলে, বাইরে থেকে দেখেই বোঝা যায় এ কোনো ভুঁইভোর প্রমোটারের অফিস নয়। রোহিত খোঁজ নিয়ে জেনেছিল কোম্পানির বর্তমান মালিক বিক্রম ওরফে ভিকি কাপুর ব্যবসায় চতুর্থ প্রজন্ম, পুরনো ধাঁচের বদলে তিনি এই সংস্থায় কর্পোরেট কালচার চালু করিয়ে ছেড়েছেন। ব্যবসা এই কবছরে যথেষ্ট বেড়েছে, অফিসে ঢুকতেই দেখা গেল ভিকির বড় বড় কাট আউট সাজানো রয়েছে চারিদিকে, প্রত্যেকটা নিচেই লেখা রয়েছে সততাই কাপুর রিয়েলটির সাফল্যের মূল মন্ত্র। রিসেপশনে বসা সুন্দরী তরুণীর সামনে গিয়ে দাঁড়াতেই সে কাজল টানা চোখ তুলে যান্ত্রিক ভঙ্গিতে উপরোক্ত মন্তব্যটা করছিল। বিভূষণ পকেট থেকে পুলিশের আইডি কার্ড বের করে দেখিয়ে শান্ত গলায় বললেন,
ভিকি কাপুরের সঙ্গে দেখা করতে চাই।
স্যার এখন একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছেন, আপনারা একটু অপেক্ষা করতে পারেন, কিন্তু আমার ধারণা সেক্ষেত্রে আপনাদের একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। তারা থাকলে আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারি, সেই সময় আসবেন।
কোনো অসুবিধা নেই ম্যাডাম, আমরা অপেক্ষা করব। আপনি বরং আপনার স্যারকে জানিয়ে দিন আর একটু বেশি সময় নিয়ে যা যা জরুরি কাজ আছে সব সেরে নিতে, কারণ একবার ভেতরে গেলে তো খুব শিগগির বেরিয়ে আসতে পারবেন না। কোর্ট কাচারি জেল হাজত সব মিলিয়ে লম্বা সময়ের ব্যাপার, তাই কাজকর্ম মিটিয়ে নিক তিনি, আমরা অপেক্ষা করছি।
আপনারা বসুন, আমি স্যারকে খবর দিচ্ছি, বসুন।
বিভূষণ রোহিতের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর সোফায় বসে পা দুলিয়ে একটা পুরনো হিন্দি গানের সুর ভাঁজতে লাগলেন। দশ মিনিটেরও কম সময়ে ডাক এলো ভেতর থেকে, একজন বিবর্ষণ ও রোহিতকে পথ দেখিয়ে নিয়ে গেল দোতলায় ভিকি কাপুরের অফিসে। কাঁচের সুইং ডোরের ওপর সোনালী হরফে লেখা ছিল ভিকি কাপুর, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। বিবর্ষণ ও রোহিত দরজা ঠেলে ভেতরে ঢুকতে ভিকি মাপা হাসি উপহার দিলেন।
প্লিজ বি সিটেড, বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি।
ভিকি কাপুরের বয়স চল্লিশের নিচেই হবে, পেটানো স্বাস্থ্য, সম্ভবত খেলাধুলা করেন, ফর্সা সুদর্শন চেহারা। পেছনের দেয়ালে এক প্রৌঢ় শিখ ভদ্রলোকের বেশ বড় সড় আকৃতির ছবি ঝুলছে। বিভূষণ সেই দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল,
আপনার বাবা?
আপনারা বললেন না তো এখানে কি প্রয়োজনে এসেছেন।
শকুন্তলা মুলেকে চেনেন?
অবভিয়াসলি চিনি, ওনাকে কে না চেনে, ফেমাস অথর। আমিও শকুন্তলা মুলের লেখার ভক্ত, বিশেষত থ্রিলারের।
ব্যক্তিগতভাবে চিনতেন তাকে?
না, তা আমি কিভাবে চিনব।
আমার কাছে কিন্তু খবর আছে যে আপনি শকুন্তলা মুলেকে বেশ ভালোভাবেই চিনতেন, তার বাড়িটির প্রতি আগ্রহ ছিল আপনার, শকুন্তলা মুলের ছেলেকে অফারও দিয়েছিলেন।
দেখুন অফিসার, আমি ব্যবসায়ী মানুষ, ভালো লোকেশনে ভালো জমির খোঁজ পেলে চারা ছড়াই, কখনো মাছ চারা গেলে কখনো গেলে না। তবে কেউ বলতে পারবে না যে এই কোম্পানি কিংবা ভিকি কাপুর কাউকে জোর করেছে বা কারুর জমি জবরদখল করেছে। শকুন্তলা মুলেকে আমি ব্যক্তিগতভাবে সত্যিই চিনি না, তার ছেলে নিজেই এসেছিলেন আমার কাছে জমি ও বাড়ি বিক্রির প্রস্তাব নিয়ে। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে তার মা রাজি হবেন কিনা, তাতে তিনি বললেন সে ব্যবস্থা হয়ে যাবে, দ্যাটস ইট।
কিন্তু শকুন্তলা মুলের ছেলেরা বলেছে আপনি নাকি বলেছিলেন যে শকুন্তলা দেবীর ব্যবস্থা আপনি করে দেবেন।
আটার লাই, মিথ্যা কথা বলছে ওরা। দেখুন অফিসার, আমাদের এই কোম্পানির একটা প্রেস্টিজ আছে, আজকের ব্যবসা না আমাদের। আমি ফোর্থ জেনারেশন, অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে এই কোম্পানি আজকের জায়গায় পৌঁছেছে। 84 সালের দাঙ্গায় আমাদের এই অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, কোন রকমে প্রাণে বেঁচেছিলেন আমার বাবা। সকলে ভেবেছিলেন কাপুর অ্যান্ড সন্স শেষই হয়ে গেল, আমরা কিন্তু শেষ হইনি, ফিনিক্স পাখির মতো বেঁচে উঠেছি আবার। শুধু তাই নয়, ব্যবসা আরো বাড়িয়েছি, মার্কেটে আমাদের একটা গুড উইল আছে, আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। নাও ইফ ইউ আর ডান প্লিজ এক্সকিউজ মি, আমার একটা জরুরি মিটিং আছে।
আপাতত আমরা আসছি মিস্টার ভিকি কাপুর, তবে দরকার পড়লে আবার আসতে হবে, বারবারই আসতে হবে। আপনার রিসেপশনিস্টকে একটু কথাটা জানিয়ে রাখবেন, বারবার অপেক্ষা করতে পারবো না।
এগুলো কি কোনো বাচ্চার হাতে রাখা স্যার?
শকুন্তলার লাইব্রেরির দেরাজ থেকে আনা খামগুলো ছড়ানো ছিল বিবর্ষণের টেবিলের ওপর, তার প্রত্যেকটার ভেতরে একটা করে চিঠি ছিল, মোট 5টা চিঠি, প্রত্যেকটা A4 সাইজের কাগজ, প্রতিটা ঠিক মাঝখানে সাধারণ বলপেন দিয়ে একটা করে তারা আঁকা। মানে বাচ্চারা যেমন করে একটানে পাঁচ বাহুওয়ালা তারা আঁকে ঠিক তেমনই।
সেটা হতেই পারে, কিন্তু শকুন্তলার বাড়িতে তো কোনো বাচ্চা নেই, এত যত্নে রাখাই বা কেন?
অনেক সময় ফ্যানেদের মধ্যে বাচ্চারা নিজের হাতে কিছু এঁকে বা লিখে দেয়, সেরকম কিছু কি হতে পারে?
শকুন্তলা শিশু সাহিত্যিক ছিলেন না, বাচ্চাদের জন্য এক লাইনও লেখেননি। অ্যাডাল্ট থ্রিলার ও পলিটিক্যাল নন ফিকশন লিখতেন মানুষটি, কোনো বাচ্চা তার অনুরাগী কিভাবে হয়? আর যদি হয়ও, একই রকম ছবি আঁকা চিঠি পাঁচবার কেন আসবে? এই খামগুলোর উপর শকুন্তলা মূলের নাম লেখা আছে, সুতরাং ধরা যেতে পারে এগুলো কেউ বা কারা তাঁতেই পাঠিয়েছে। কিন্তু কেন? যদি এটা কোনো কোড হয় তাহলেও এই একই কোড পাঁচবার করে পাঠানো হয়েছে কেন? শেষ চিঠিটা এসেছে শকুন্তলা মূলের মৃত্যুর ঠিক দুদিন আগে। তাহলে কি শকুন্তলা মূলের মৃত্যুর সঙ্গে এই চিঠিগুলোর কোনো যোগসূত্র আছে?
হাতে লেখা চিঠি হলে তবু আমাদের হ্যান্ডরাইটিং এক্সপার্টের সাহায্য নেওয়া যেত, কিন্তু এই নকশা নিয়ে
তাও চিঠিগুলো আমাদের হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখাও, যদি কিছু তথ্য পাওয়া যায়।
ওকে স্যার, আরেকটা কথা বলার ছিল।
বলে গেল
স্যার, আপনি বলছিলেন উইকি কাপুরের ফ্যামিলির ব্যাপারে খোঁজ নিতে। খবর পেয়েছি।
বলো।
কাপুর অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিলেন উইকির বাবা গগনজিৎ কাপুরের ঠাকুরদা জিতেন্দ্র সিং কাপুর, 1920 সালে ফরিদকোটে কাপুরদের ভিটে। প্রচুর সম্পত্তির মালিক ছিল এই কাপুর পরিবার। পরে তারা অমৃতসরে চলে আসে, সেখানেই ব্যবসা শুরু করেন জিতেন্দ্র সিং কাপুর। ব্রিটিশ অফিসারদের সঙ্গে সুসম্পর্কের খাতিরে সেখানে বড় টেন্ডার পেতে শুরু করেন, ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। জিতেন্দ্রের ছেলে গুরনাম সিং কাপুর বুঝেছিলেন যে ব্যবসা বাড়াতে হলে দেশের রাজধানী সবথেকে সুবিধের জায়গা। তিনি দিল্লিতে কাপুর অ্যান্ড সন্সের অফিস তৈরি করেন।
তারপর
গুরনাম মারা যান 84 শিখ বিরোধী দাঙ্গায়, তার অফিসও জ্বালিয়ে দেওয়া হয়। গুরনামের স্ত্রী এবং ছেলে গগনজিৎ কোন রকমে প্রাণ বাঁচিয়ে ফরিদকোটে তাদের আদি বাড়িতে ফিরে যান। এরপর গুরনামের স্ত্রী আর বেশি দিন বাঁচেননি। পরিস্থিতি শান্ত হলে গগনজিৎ আবার দিল্লি ফিরে আসেন, আবার নতুন করে ব্যবসাটা দাঁড় করান। এখন যে অফিস বিল্ডিংটা দেখছেন, এটা তৈরি হয়েছে 1992 সালে। আগেটা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছিল 85 থেকে 92। এই 7 বছর অবশ্য সেই পোড়া বিল্ডিং এ বসেই ব্যবসা চালিয়েছেন গগনজিৎ।
বাহ, এক বেলায় তো দেখছি অনেক খবর জোগাড় করে ফেলেছো। হ্যাঁ, গ্রেট জব, গ্রেট জব।
গুনাম সিং খুব শক্ত ধাতের লোক ছিলেন স্যার, দামদামি টকশাল বলে একটা শিখ অর্গানাইজেশনের নাকি সমর্থক ছিলেন তিনি, তাদের গোপনে অর্থ সাহায্যও করতেন।
দামদামি টকশাল?
হ্যাঁ, এই নামটাই তো শুনলাম।
তুমি জানো দামদামি টকশাল কি?
না।
যাকে তোমার ইনফরমেশনের সোর্স কতদূর নির্ভরযোগ্য?
কাপুর অ্যান্ড সন্সে আমার এক বন্ধু চাকরি করেছিল কয়েক বছর, সেই একজনের খবর দিল আমাকে। ভদ্রলোকের নাম হিম্মত সিং সোধি, গুরনাম সিং এর আমলে কাপুর অ্যান্ড সন্সে ম্যানেজার ছিলেন তিনি, গগনজিৎ সিং এর আমলেও কাজ করেছেন। এই শতকের গোড়ার দিকে অবসর নেন, দিল্লিতেই থাকেন ভদ্রলোক, তার থেকেই সবটা জানলাম।
সোধি সাহেব বেশ কাজের লোক বলে মনে হচ্ছে, আমরা যদি ঠিক পথে এগিয়ে থাকি তাহলে তার সঙ্গে আরেকবার কথা বলতে হবে।
আপনি কি আমাদের সন্দেহ করছেন?
রিডিকুলাস।
এটা মার্ডার কেস মিস্টার মুলে, কাউকে সন্দেহর তালিকা থেকে বাদ রাখা সম্ভব নয়। আপনাদের কাছে তো সলিড মোটিভ ছিল, সুযোগও সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে বড় কথা, দুজনের কারোরই কোনো অ্যালিবাই নেই।
মা খুন হবেন জানলে বাড়ির বাইরে থাকতাম, সঙ্গে কজন প্রত্যক্ষদর্শীকেও রাখতাম আমার হয়ে সাক্ষী দেওয়ার জন্য। আর মোটিভের কথা কি বলছেন?
আচ্ছা, এই বাড়ির মার্কেট ভ্যালু এখন কেমন হবে?
সেটা আমরা কেমন করে জানবো?
সে কি, দেখি কাপুরকে বাড়ি কেনার অফার তো আপনারাই দিয়েছিলেন, তাই না প্রশান্তজি? তার আগে নিশ্চয়ই মার্কেটে বাড়ির ভ্যালুয়েশন করিয়েছিলেন।
বাড়ি বিক্রি করা অপরাধ নাকি?
অবশ্যই নয়, কিন্তু অন্যের বাড়ি তাকে না জানিয়ে বিক্রির বন্দোবস্ত করাটা লিগ্যাল নয়।
অন্যের বাড়ি?
বাড়িটা আপনাদের মায়ের নামে ছিল, সেক্ষেত্রে তাঁর অনুমতি ছাড়া আপনারা বাড়ি বিক্রি করতে পারেন না।
যদি বলি মা নিজেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন?
সেক্ষেত্রে আপনাদের সেটা প্রমাণ করতে হবে, আর আমার ধারণা সেটা আপনারা পারবেন না, কারণ কথাটা সর্বৈব মিথ্যা। আপনারা দুজনে মিলে বাড়ি বিক্রির প্ল্যান এঁটেছিলেন, শকুন্তলা বেঁচে থাকলে সেটা কোনোভাবেই সম্ভব হতো না, তাই তাকে সরিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছিল, তাই না?
কি সব বাজে বাজে বকছেন, মাকে আমরা মারতে যাব কেন?
কারণ আপনাদের দুজনেরই টাকার প্রয়োজন বড্ড বেশি ছিল। প্রশান্তজি, জুয়া তো আপনি সেই কোন যুগ থেকেই খেলতেন, এখন অনলাইনে ক্রিকেটের প্রিমিয়ার লীগের ব্যাটিং এ টাকা লাগিয়ে অবসরের পরে পাওয়া সব টাকা খুইয়ে বসেছেন, কি ঠিক বলছি তো? আপনার অবশ্যই সব বদভ্যাস নেই প্রকাশজি, কিন্তু আপনার কোডিং বিশেষজ্ঞ ছেলে যে বাপের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করে তাহার প্রমাণ রয়েছে বই কি। তার চেয়েও বড় কথা, সেই চুরি করে অনলাইন ট্রেডিং এ লাগানো টাকা ডুবেও গেছে, মানে ছেলের সৌজন্যে আপনি এখন সর্বশান্ত।
আমার টাকা নিয়ে আমার ছেলে কি করেছে সেটা নিয়ে আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই অফিসার।
ঠিক, তবে আপনার অফিসে বেশি দামের টেন্ডার পাশ করিয়ে দিয়েছেন আপনি, তার জবাব আপনাকে দিতেই হবে। আমাকে জবাব দেবেন না, কিন্তু মাথার উপর সাসপেনশনের খাঁড়া ঝুলছে, এদিকে ছেলের কৃপায় সঞ্চয়ের বাঁড়ে মা বাবা নেই। এই অবস্থায় বাড়িটা বিক্রি হলে আপনি বেঁচে যেতেন, কিন্তু আপনাদের মা বেঁচে থাকতে সেটা হওয়ার নয়। উপরন্তু অফিসে তার দুর্নীতির কথা তার কানে গেলে আপনাকে ঘাড় ধাক্কাও দিতে পারত না আপনার মায়ের। অগত্যা
অগত্যা কি? আপনি বলতে চাইছেন মাকে আমি খুন করেছি?
ছি, আপনি একা খুন করতে যাবেন কেন? তাছাড়া শকুন্তলার বয়স হলেও তিনি বেশ শক্ত সমর্থ ছিলেন, আপনার শরীরের যা হাল দেখছি একা বোধ হয় কবজা করতে পারতেন না। অবশ্য পোস্টমর্টম রিপোর্ট বলছে শকুন্তলার রক্তে কড়া ডোজের ঘুমের ওষুধ ছিল। তাছাড়া রাহুল পাশের ঘরেই শোয়, সে কিন্তু একাই শকুন্তলা দেবীকে খুন করতে পারে। আপনার ভাইয়েরও মোটিভ কিছু কম ছিল না, তাই দুজন বা তিনজন মিলেও খুন করা অসম্ভব কিছু নয়। সবে মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, কি বলেন?
ব্যাস অনেক হয়েছে, রাহুল কিছু করেনি, আমরা কেউই মাকে খুন করিনি, ঘুমের ওষুধ মা নিজেই খেতেন, কিন্তু আসল কথা হলো আমাদের মা মারা গেছেন। আপনারা খুনিকে খুঁজে বের করতে পারছেন না, উল্টে আমাদের দিকেই আঙুল তুলছেন। দিল্লি পুলিশ বরাবর অপদার্থ। আমার বাবার খুনিকেও ধরতে পারেনি, ভুল লোককে ধরে জেলে পুরেছে। এত বছরেও দিল্লি পুলিশের বিন্দুমাত্র উন্নতি হয়নি দেখছি।
ভুল লোককে জেলে পুরেছে কাকে?
সেটা আপনারাই খোঁজ নিয়ে দেখুন প্লিজ, এবারে আমাদের একটু শান্তিতে থাকতে দিন।
গটগট করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন প্রকাশ। বিবর্ষানো উঠে দাঁড়িয়ে প্রশান্তর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বললেন,
দিল্লি পুলিশকে আন্ডার এস্টিমেট করবেন না, আপনার সম্পর্কেও পুলিশের হাতে অনেক ইনফরমেশন আছে, যদি কিছু জেনে থাকেন আমাকেও জানাবেন, তাতে আপনি বাঁচলেও বাঁচতে পারেন। আর যদি আপনার দাদার সঙ্গে শ্রীঘর যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনার মর্জি, পুলিশে ছুলে কিন্তু সহজে ছাড়া পাবেন না।
আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?
পরামর্শ দিচ্ছি।
বাড়ি থেকে বেরিয়ে জিপে উঠে বিবর্ষান বললেন,
রোহিত, শঙ্কর প্রসাদ মূলের ফাইল বের করো, বিকেলের মধ্যে আমার টেবিলে চাই।
গভীর মনোযোগ দিয়ে ফাইলটা পড়ছিলেন বিবর্ষান।
স্যার, শঙ্কর প্রসাদ মূলের মৃত্যু হয় রাস্তায়, গাড়ির পেছনের সিটে তিনি একাই ছিলেন, গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার হরদীপ বট্টি। শঙ্কর প্রসাদের জন্য 11 বছর ধরে গাড়ি চালাচ্ছিলেন হরদীপ। সিগন্যালে গাড়ি থামতে কোনো অজ্ঞাত পরিচয় বাইক আরোহী জানলার সামনে এসে পরপর 4 রাউন্ড গুলি চালায় শঙ্কর প্রসাদের বুক লক্ষ্য করে। প্রথম গুলিটা সোজা গিয়ে হৃৎপিণ্ডে লাগে, তখনই মৃত্যু হয়। বাকি 3টে গুলি বুক এবং পেটের বিভিন্ন জায়গায় লাগে। আত তাই হেলমেট পরেছিল, তাই পরিচয় জানা যায়নি। তবে ড্রাইভার হরদীপ বট্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। চার্জশিটে হত্যার ষড়যন্ত্রে তার যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে, তবে যথেষ্ট প্রমাণ না দেখাতে পারার জন্য এবং জেলে হরদীপের ওপর পুলিশি অত্যাচারে বিরক্তি প্রকাশ করেন বিচারকরা। পুলিশকে তিরস্কার করে আরো সংবেদনশীল হতে পরামর্শ দেওয়া হয় এবং হরদীপ বট্টিকেও মুক্তি দেওয়া হয়। কেসটা শুরুতে যতটা সরল ভাবা গেছিল আদতে সেটা নয়, যত দিন যাচ্ছে ক্রমশই এর জটিলতা বাড়ছে। অনেক মানুষ জুড়ে যাচ্ছে এই কেসের সঙ্গে স্যার। শকুন্তলা মূলের নিজের বাড়িতে খুন হয়েছেন, বাড়ির ভেতরে ঢুকে তাকে খুন করা সহজ ছিল না, বাড়ির লোকের তো মোটিভ এবং অপরচুনিটি দুটোই ছিল।
মূলি হাউসের আশেপাশে পুলিশ মোতায়েন আছে, বাড়ির লোকেদের উপর নজর রাখা হচ্ছে, পালিয়ে যাবে কোথায়? তার আগে আরো কিছুটা নিশ্চিত হইনি যে কাজটা বাড়ির লোকে দিবে।
পুলিশ ফাইল থেকে হরদীপ ভাট্টির ঠিকানা পেতে কোনো অসুবিধে হয়নি, ভয় ছিল এত বছরে হয়তো ঠিকানা পরিবর্তন হয়েছে। কার্যক্ষেত্রে দেখা গেল ভাট্টিকে এই পৃথিবীর কোনো ঠিকানাতেই আর পাওয়া যাবে না, তার বৃদ্ধা স্ত্রী ও ছেলে এখনো সেই ঠিকানাতেই থাকেন। ভাট্টিজির স্ত্রী অসুস্থ, তিনি পুলিশের সঙ্গে বাক্যালাপে আগ্রহী নন। হরদীপ ভাট্টির একমাত্র ছেলের নাম কুলদীপ ভাট্টি, তার বয়স চল্লিশের আশেপাশে হবে, লম্বা চওড়া চেহারা, মাথার উপরে লম্বা চুল খোঁপার মতো চুড়ো করে বাঁধা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল। পুলিশ দেখে তার দৃষ্টিতে চকিত বিস্ময় খেলে গেলেও মুখের ভাবে সেটা প্রকাশ করল না, সে বরং বিবস্বান রোহিতকে ঘরে এনে বসাল। ছোট একতলা বাড়ি, গৃহসজ্জার আতিশয্য না থাকলেও অগোছালো নয়। চারিদিকে তাকিয়ে দেখল রোহিত, দেয়ালে এক সর্দার যুবকের ছবিতে শুকনো মালা ঝুলছে, মুখে হাসি। বুঝতে অসুবিধা হয় না যে ইনি হরদীপ ভাট্টি, কুলদীপের বাবা।
বলুন, কি জানতে চান?
আপনার বাবা কবে মারা গেছেন?
34 বছর আগে, 1988 সাল।
আচ্ছা, কিভাবে মারা যান তিনি? মানে বয়স তো বেশি ছিল না।
সুইসাইড করেছিলেন আমার বাবা।
সুইসাইড?
দিল্লি পুলিশ তো তাকে আগেই মেরে দিয়েছিল, শুধু উপচারিকতাটা বাকি ছিল। জেলে বাবার উপর অকথ্য নির্যাতন করা হয়েছিল, তাকে দিয়ে জোর করে লিখিত বয়ান নেওয়া হয়েছিল যে খুনটা তিনিই করেছেন। কিন্তু কি জানেন অফিসার, মিথ্যের আয়ু বড়ই কম, আদালত বাবাকে ছেড়ে দিল কিন্তু মানুষ ছাড়ল না। আমরা একে শিখ, তার উপর মাথায় খুনির দাগ লেগেছে। যারা একদিন আমাদের প্রতিবেশী ছিল, সুখ দুঃখের সঙ্গে ছিল, তারাই আমাদের পরিবারের জীবন দুর্বিষহ করে তুলল।
কেন?
এতদিন পরে এসব কথার সত্যি কি কোনো দাম আছে অফিসার? বোধ হয় নেই। যাকে, বাবা কোনো সুইসাইড নোট রেখে যাননি, কাজেই আমরা কিচ্ছু জানি না।
শকুন্তলা মূলেকে চিনতেন?
ও, তাই বলুন। এবারে বুঝলাম কেন এতদিন পরে এসব কথা তোলা। বুঝতে পেরেছি আপনাদের এখানে আসার উদ্দেশ্য। হ্যাঁ, খবরের কাগজে পড়লাম যে মিসেস মূলে মারা গিয়েছেন, বোধহয় একেই বলে পোয়েটিক জাস্টিস। হ্যাঁ, ওকে চিনতাম, খুব ভালো করে চিনতাম। ছোটবেলায় বাবার সঙ্গে বেশ কয়েকবার গেছি ওদের বাড়ি, তখন দেখতাম রানীর মতো সুন্দরী ছিলেন মিসেস মূলে, মাথা উঁচু করে গট গট করে হাঁটতেন, আমাকে একবার গাল টিপে আদরও করেছিলেন, কি সুন্দর গন্ধ, এখনো মনে আছে আমার।
তাহলে পোয়েটিক জাস্টিস বলছেন কেন?
কেন বললাম, বাবাকে যখন পুলিশ উঠে নিয়ে গেল, আমার মা আমাকে নিয়ে ওদের বাড়িতে দৌড়ে গিয়েছিল, ম্যাডামের হাতে পায়ে ধরেছিল মা। বাবা 10 বছরেরও বেশি সময় ওদের গাড়ি চালিয়েছে, অথচ সেই দিন মাকে অপমান করে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওদের লোক। আমি ছুটে গিয়ে ম্যাডামের পায়ে ধরেছিলাম সেদিন, আমার তখন কতই বা বয়স, 5 বছর। আমার গালে সপাটে চড় মেরেছিলেন ম্যাডাম, ছিটকে গিয়ে পড়েছিলাম। না, সেদিন অবশ্য ম্যাডামের হাতের সুগন্ধটা পাইনি।
28 নভেম্বর রাতে কোথায় ছিলেন আপনি?
মিরাটে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বিয়ের জন্য, চাইলে ক্রস চেক করে দেখতে পারেন।
আপনি কি কাজ করেন?
আমি একটু প্রাইমারি স্কুলে পড়াই, সরকারি চাকরি।
পরিবারে আর কে কে আছে?
আমি আর মা, ব্যাস।
বিয়ে করেননি?
না, আসলে অফিসার আমরা দুজন মানুষ এই বাড়িতে আগুনের আংরা বুকে নিয়ে বেঁচে আছি, এই আগুন কেবল পোড়াতে জানে, শুধু শুধু আর একটা মানুষকে কেনই নরকে টেনে আনবো বলুন তো।
আচ্ছা, কখনো প্রতিশোধ নিতে ইচ্ছে হয়নি?
কুলদীপের চোখ দুটো ধক করে জ্বলে উঠল, উত্তর না দিয়ে বিবস্বানের দিকে তাকিয়ে রইল সে।
হরদীপের ঘটনাটা মনে আছে, ছেলেটা এমনিতে ভালোই ছিল, শঙ্কর প্রসাদ যথেষ্ট বিশ্বাস করতেন ওকে।
কুলদীপ ভাট্টি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য সোর্স লাগানো হয়েছিল। জানা গেছে কুলদীপের রেকর্ড মোটামুটি ক্লিন হলেও শিখ বিচ্ছিন্নতাবাদের প্রতি তার একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। ইতিমধ্যে মুলে হাউস তন্ন তন্ন করে খুঁজেও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি। ফরেন্সিক রিপোর্টেও বাইরের কোনো লোকের ফুট বা ফিঙ্গারপ্রিন্টের খোঁজ মেলেনি। এ থেকে একটা সিদ্ধান্তই আসা যায়, হত্যার পেছনে বাড়িরই কোনো সদস্যের হাত রয়েছে। তারপরেও বিবস্বান ঠিক সন্তুষ্ট হতে পারছেন না। আজ অবনীন্দ্র দুবের সঙ্গে দেখা করতে আসাও অতীতের ঘটনায় বর্তমানের শিকড় খুঁজে বের করার একটা চেষ্টা মাত্র।
তাহলে শঙ্কর প্রসাদের হত্যার ষড়যন্ত্রে তাকে সন্দেহ করা হলো কেন?
কারণ আছে, প্রত্যক্ষ কারণ হলো হরদীপ গাড়িটা চালাচ্ছিল। সিগন্যালে গাড়ি থামাতে পাশ থেকে বাইক এসে পাশে দাঁড়ায়। সেক্ষেত্রে সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল যে ও ইচ্ছে করেই আততায়ীর সুবিধে মতো গাড়ি দাঁড় করিয়েছিল। আপনারাও পুলিশ, সুতরাং ভালো করেই জানেন যে এরকম ক্ষেত্রে ড্রাইভারকে সন্দেহ করা হয়।
আর পরোক্ষ কারণ?
শকুন্তলার মুখে শুনেছিলাম তদন্তে নাকি জানা গেছিল যে হরদীপ দমদমি টকশালের সঙ্গে যুক্ত ছিল, তাদের সমর্থক ছিল।
সেই সময় অনেক শিখেরই দমদমি টকশালের প্রতি প্রচ্ছন্ন সমর্থন ছিল বলেই জানি। শুধু সেই জন্য কাউকে খুনি হিসেবে দেখে দেওয়ার কি কোনো কারণ আছে?
প্রচ্ছন্ন নয়, হরদীপ গোঁড়া শিখ ছিল, অদ্ভুত রকমের লয়েল। শঙ্কর প্রসাদের জন্য ও প্রাণ দিতে পারত, আর এই বিশ্বস্ততাই সেই সময় সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণটা আশা করি আপনাকে বলে দিতে হবে না। তখন শিখ বিদ্বেষ সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। দেশের প্রধানমন্ত্রী খুন হয়েছিলেন দুই বসংবদ শিখ দেহরক্ষীর হাতে। আমার ধারণা হরদীপের উপর পুলিশের সন্দেহের কারণ ও শিখ। এটা ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। একটি মৃত্যুর দায়ে একটা সম্পূর্ণ ধর্মীয় গোষ্ঠীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
হরদীপ ভাট্টির ছেলে কুলদীপ বলেছে তার মা শকুন্তলা দেবীর কাছে স্বামীর মুক্তির জন্য অনুরোধ করতে এসেছিলেন, তাকে শকুন্তলা দেবী তাড়িয়ে দেন।
দেখুন, আমার ঠিক জানা নেই ব্যাপারটা, তবে হওয়া অস্বাভাবিক নয়। শকুন্তলার দিক থেকে ভেবে দেখুন, সারা দেশে শিখ বিরোধিতার একটা হাওয়া চলছে, তার উপরে স্বামীর মৃত্যু। ওর মাথা ঠিক ছিল না সেই সময়। শিখ বিরোধী দাঙ্গার সময়ও ও খুব ভয় পেত, বাড়ির দরজা বন্ধ করে রাখত। বাড়ির কাজের লোকেদের মধ্যে যারা শিখ ছিল তাদের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল। এমনকি ওদের ছেলেদের বাড়িতে পড়ানোর জন্য একজন শিক্ষয়িত্রী আসতেন বাড়িতে। দাঙ্গার সময় সে পালিয়ে শকুন্তলার কাছে এসে আশ্রয় চায়। শকুন্তলা ভয়ে দরজাই খোলেনি, ও তখন শিখ ফোবিয়াতে ভুগছিল। তবে শঙ্কর প্রসাদের মৃত্যুর আগে অবধি হরদীপকে ও অবিশ্বাস করত না, এটুকু বলতে পারি।
হরদীপ ভাট্টির বিশ্বস্ততা সম্পর্কে কি যেন বলছিলেন?
এসব কথা হয়তো বাইরে প্রকাশ করা উচিত নয়, কিন্তু এত দীর্ঘ সময়ের পরে গোপনীয়তাও গুরুত্ব হারায়। তাছাড়া যদি এতে শকুন্তলার হত্যা রহস্যের সমাধান হয় তাহলে আমি বলব।
সশব্দ রাজধানীর জমজমাট পথ ধরে এগিয়ে চলছিল নিঃশব্দ গাড়িটা। বিবস্বান আর রোহিত দুজনের কেউই কোনো কথা বলছিলেন না, বা বলতে পারছিলেন না বলাটাই ভালো। অবনীন্দ্র মূলের কথাগুলো শোনার পর থেকেই দুজনেরই মন ভারী হয়েছিল। রোহিত জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছিল,
আজ অবনীন্দ্রর মুখে এক সত্যিকারের প্রভুভক্ত মানুষের গল্প শুনলাম, কিন্তু সেই মানুষটা যে একদিন প্রভুকে রক্ষা করেছিল নিজের প্রাণ দিয়ে, ভাগ্যের বিড়ম্বনায় প্রভুরই মৃত্যুর দায় নিয়ে জেলে গেল, তার পরিবার ছাড়খার হয়ে গেল। অন্তত কুলদীপের কথা সত্যি মানলে তো ধরে নিতেই হয় যে হরদীপ ভাট্টি সত্যি নির্দোষ ছিল।
রোহিত বিবস্বানের মুখের দিকে তাকিয়ে সচকিত হল। অবনীন্দ্রর বাড়ি থেকে বেরোনোর সময় বিবস্বানের যেমন মুখের ভাব ছিল, ততক্ষণে সেটা আমূল বদলে গেছিল। বিভূষণের চোখ উজ্জ্বল হয়ে উঠেছিল, তাকে কিছুটা অস্থির বলেও মনে হল। কৌতূহল সংবরণ করতে না পেরে রোহিত জিজ্ঞাসা করেই ফেলল,
কি ব্যাপার স্যার?
শকুন্তলা মূলের লাইব্রেরির দেরাজে পাওয়া চিঠিগুলোর কথা মনে পড়ে?
হ্যাঁ।
কি ছিল ওগুলোতে?
তারা, একটা করে তারা আঁকা ছিল।
ঠিক, তারাগুলোর রং কি ছিল মনে আছে?
সাধারণ বল পেন দিয়ে সাদা কাগজের উপর আঁকা ছিল তারাগুলো, পেনের কালি নীল, সম্ভবত সাধারণ নীল কালির বল পেনে দাগ টেনে আঁকা হয়েছিল।
একদম ঠিক, নীল কালিতে আঁকা ছিল তারাগুলো, নীল তারা, ব্লু স্টার।
স্যার, ব্লু স্টার মানে তাহলে কি?
একদম ঠিক ভেবেছ, সেই অপারেশন ব্লু স্টার যা চালানো হয়েছিল স্বর্ণ মন্দিরকে খালিস্তানি সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করতে, সেই অপারেশন ব্লু স্টার যার প্রতিশোধ নেওয়ার জন্য ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল তাঁর দুই বিশ্বস্ত শিখ দেহরক্ষী, সেই অপারেশন ব্লু স্টার যার অন্তিম ফলশ্রুতি হয়ে দেশকে জ্বালিয়ে দিয়েছিল শিখ বিরোধী দাঙ্গা। আর এসব শুরু হয়েছিল জেনারেল পিং দিনদানায়েলের হাতে, স্বাধীন খালিস্তান তৈরির উদ্দেশ্যে একটি সংগঠন গড়ার মধ্য দিয়ে। আর সেই সংগঠনের নাম আন্দাজ করতে পারবে রোহিত?
দমদমি টকশাল।
হ্যাঁ, গুরনাম সিং কাপুর দমদমি টকশালের সমর্থক ছিলেন।
অশীতিপর বয়সে পৌঁছে হিম্মত সিং সৌধীর শরীরটা যেন কুঁকড়ে ছোট হয়ে গেছিল, শীর্ণ চেহারা, চোখের দৃষ্টি ক্ষীণ। তবে কথাটা তিনি জোর গলাতেই বললেন,
খুব কম বয়স থেকেই শিরোমণি অকালি দলের সঙ্গে যোগাযোগ ছিল গুর নামের। তার বাবার মৃত্যুর পর ব্যবসায় মন দিলেও ভেতরে ভেতরে তিনি খালিস্তানি মুভমেন্টের সমর্থক ছিলেন। আমি কোম্পানির ম্যানেজার হওয়ার সূত্রে জানতাম প্রতি বছর গুরনাম দমদমি টকশালের অ্যাকাউন্টে একটা বড় অ্যামাউন্ট পাঠাতেন।
গুরনাম সিং মারা গেলেন কিভাবে?
দাঙ্গায়। অফিস থেকে ফেরার সময় তাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে সারা গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
কি ভয়ঙ্কর!
হ্যাঁ, ভয়ঙ্কর তো বটেই। তোমরা এই প্রজন্মের মানুষ, সেই সময়টা তোমরা দেখনি, তোমরা কল্পনাও করতে পারবে না পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ ছিল। শিখ জাতি ইন্দিরাজিকে হয়তো কখনোই ক্ষমা করবে না।
তিনি বার কি করতেন?
বন্ধ ঘরে বসে গুটি কয়েক মাথার সঙ্গে আলোচনা করে তিনি হাজার হাজার মানুষের মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন। তিনি নিজেও গেলেন তার দেহরক্ষীর হাতে। সেই সময় তার আরেক প্রিয় পাত্র শঙ্কর প্রসাদও মরল সেভাবেই।
আপনি চেনেন শঙ্কর প্রসাদ মুলেকে?
হ্যাঁ, চিনব না কেন? যে কজন অফিসারের সঙ্গে আলোচনা করে ইন্দিরাজি অপারেশন ব্লু স্টারের নির্দেশ দিয়েছিলেন, শঙ্কর প্রসাদ তাদেরই একজন ছিল।
আপনি কেমন করে জানলেন?
গুরনাম বলেছিলেন। ঘেন্না করতেন তিনি শঙ্কর প্রসাদকে, বলতেন ওর মাথায় নাকি শয়তানের বাসা।
কেন?
হ্যাঁ, শঙ্কর প্রসাদকে আগে থেকেই চিনতেন তিনি। শঙ্কর প্রসাদের নির্দেশে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল গুরনামজিকে। শুধু তাকেই নয়, সমাজের যত বিশিষ্ট লোকজন দমদমিকে সমর্থন করত তাদেরও একইভাবে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছিল। আর পুরো ব্যাপারটাই পরিচালনা করেছিল শঙ্কর প্রসাদ মূলে। ওয়াহে গুরু, ও কেউ ছাড়েননি।
হিম্মত সিং এর বাড়ি থেকে বেরোতে বেরোতে দুপুর দুটো বাজল।
স্যার, হিম্মত সিং সোধি যা বললেন সেটাকে কি শকুন্তলা মুলেকে খুন করার জন্য উইকি কাপুরের মোটিভ বলা যেতে পারে?
তাই কি, মাঝখানে এতগুলো বছর গড়িয়ে গেছে, প্রতিশোধের আগুন কতদিন জ্বলে? শঙ্করপ্রসাদ আগেই খুন হয়েছেন, এতদিন পরে ভিকি কাপুর যদি প্রতিশোধ নিতে চান তাহলে সেই সময় সরকারে ইন্দিরাজির ঘনিষ্ঠ অন্য আমলাদের টার্গেট করতে পারতেন, তাঁদের বাদ দিয়ে শকুন্তলা মুলেকে কেন?
তা ঠিক। আর কুলদীপ ভাট্টি?
তার অবশ্য মোটিভ আছে। কেসটা বেশ জমে উঠেছে রোহিত, তবে পলিটিক্যাল অ্যাঙ্গেল ধরে এগোলেও শকুন্তলা মুলের পরিবারের লোকেদের সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। এক কাজ করো, শুধু প্রকাশ বা প্রশান্ত নয়, মুলে ফ্যামিলির প্রত্যেকের হিস্ট্রি জিওগ্রাফি বের করার ব্যবস্থা করো, সোর্স ফিট করো, কাউকে ছাড়বে না, নট ইভেন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, ওকে?
ঠিক ধরেছিলেন স্যার।
ভেতরে এসো, কোনটার কথা বলছো?
এক্সটেন্ডেড ফ্যামিলি সম্পর্কে আপনার সন্দেহ। প্রশান্তের স্ত্রী আনন্দীর বিয়ের আগের পদবি সাহানি, ওদের পরিবারের আদি বাড়ি চণ্ডীগড়ে। আনন্দী মূলের ফেসবুক প্রোফাইলের সূত্র ধরে এক দূর সম্পর্কের কাজিনের সঙ্গে কথা বলেছি, তার মুখেই জানলাম সব কথা। প্রকাশ আর আনন্দীর প্রেমের বিয়ে হলেও বিয়ের পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। শকুন্তলা আনন্দীকে ঘোরতর অপছন্দ করতেন, কারণ সে শিখ। কোন শিখ মূলে পরিবারে বধূ হয়ে আসবে সেটা তিনি মেনে নিতে পারেননি।
সবই তো বুঝলাম, কিন্তু পৃথিবীতে কটা শাশুড়ি পুত্রবধূকে খুব পছন্দ করে, তার ভিত্তিতে এতদিন পরে খুন? না রোহিত, না, মোটিভ চাই, মোটিভ, বুঝলে?
মোটিভ কিনা জানি না স্যার, তবে আনন্দীর মা গগনপ্রীত সাহানি শিখ দাঙ্গায় খুন হয়েছিলেন। পরে তার বাবা আবার বিয়ে করেন বলে আনন্দী হস্টেলে থেকে বড় হয়েছেন, স্বাভাবিকভাবেই সুস্থ শৈশব তিনি পাননি, সেই কারণেই হয়তো একটু বেশি চাপা গম্ভীর। জানি এগুলো কোনোটাই তেমন জোরালো মোটিভ নয়, তবে মনে হলো আপনার জানা দরকার।
বেশ, যদি আনন্দীও হিম্মত সিং এর মতো ভাবেন যে অপারেশন ব্লু স্টার এবং শিখ বিরোধী দাঙ্গার পেছনে শঙ্করপ্রসাদের মাথা ছিল, তাহলে তিনি এই বাড়ির বউ হলেন কেন? তাছাড়া শঙ্করপ্রসাদ মূলে বেঁচে নেই, কিন্তু শকুন্তলা তো আর ইন্দিরা গান্ধীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন না। আর যদি ধরেও নিয়ে আনন্দী মূলে আছেন এই খুনের পেছনে, তবুও প্রশ্ন থেকে যায় এতদিন পরে কেন?
স্যার, আমরা শিখ বিরোধী দাঙ্গার সঙ্গে শকুন্তলা মূলের হত্যাকাণ্ডকে জুড়ছি, কিন্তু প্রত্যেক সাসপেক্টের ক্ষেত্রেই এই প্রশ্নটা খাটে, এতদিন পরে কেন?
রাইট, এই কেনর উত্তর খুঁজতে হবে আমাদের রোহিত। শকুন্তলার ছেলেদের ব্যাপারে এনি আপডেট?
ছেলেরা মায়ের সম্পত্তি পাওয়ার আনন্দে দুহাতে টাকা ওড়াচ্ছে।
এরকম এখনো তো আইনি পদ্ধতি সম্পূর্ণ হয়নি, সম্পত্তি হাত বদলও হয়নি, এখন থেকেই এত পুলক কিসের?
যেভাবেই হোক প্রকাশ আর প্রশান্ত মূলের হাতে বেশ মোটা টাকা এসেছে, মার্কেটে এরকমই খবর।
কলনিমির লঙ্কা ভাগ হচ্ছে, জমি বাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে গেল বোধ হয়, খবর নিয়ে দেখো তো।
তাছাড়া
কি
স্যার, অপারেশন ব্লু স্টার এবং শিখ বিরোধী দাঙ্গা নিয়ে এইসব ভেবে কি আমরা কেসটাকে একটু বেশি জটিল করে ফেলছি? এটা যে পরিকল্পিত খুন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, ঘুমন্ত অবস্থায় যার খুন হয় তার বিরুদ্ধে প্রভোকেশনের অভিযোগ খাটে না, সেক্ষেত্রে এত নিখুঁত ভাবে কোনো ক্লু না রেখে খুন করতে বেশ খানিকটা সময় লাগার কথা, বাড়ির লোকের কাছেই সেক্ষেত্রে সেই সুযোগটা বেশি ছিল, আসল মোটিভও তাদের সম্পত্তির লোভ।
হয়তো তুমি ঠিক, শঙ্করপ্রসাদের শত্রুর অভাব থাকার কথা নয়, অজ্ঞাত আততায়ীর হাতে তাকে খুনও হতে হয়েছিল হয়তো সেই কারণে, কিন্তু শকুন্তলার তেমন শত্রু থাকার কোনো কারণ নেই। কিন্তু
কিন্তু
তারা আঁকা চিঠিগুলো শকুন্তলা মুলেকে কে পাঠাল, কেনই বা পাঠাল?
যদি বাড়ির লোক, মানে যে খুন করেছে, সেই পুলিশকে কনফিউজ করার জন্য পাঠিয়ে থাকে। আর একটা কথা স্যার, রেবাকে একটু জিজ্ঞাসাবাদ করা দরকার, খুন যদি বাড়ির লোকেরা করে থাকে তাহলে রেবা কিছু জানলেও জানতে পারে। প্রথম দিন যখন আমরা ওর সঙ্গে কথা বলি, ওকে কিন্তু খুব ভীত দেখাচ্ছিল, হয়তো জানে খুনিকে, হয়তো ও আমাদের কিছু বলতে চাইছিল, ভয়ে বলতে পারেনি।
ঠিক বলেছ, রেবার সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। আর একটা ব্যাপার আছে, রাহুলের সঙ্গে এবার একটা নরম সরম ব্যাপার আছে সম্ভবত। রেবার তরফ থেকে যদি নাও থাকে, রাহুলের তরফ থেকে আছে। সেদিন রেবা যখন কথা বলছিল, রাহুল ওকে ডিফেন্ড করার চেষ্টা করছিল।
আমিও ব্যাপারটা খেয়াল করেছি স্যার। তাছাড়া আয়ুব জামাল সেদিন বলেছিল যে ঝগড়ার সময় নাকি প্রশান্ত প্রকাশকে বলেছিলেন রাহুল বাড়ির কাজের লোকের সঙ্গে প্রেম পড়ছে।
চলো মুলে হাউস থেকে একটু ঘুরে আসা যাক, কিছু একটা মিস করে যাচ্ছি আমরা, আর একবার খুঁজে দেখি চলো।
মুলে হাউসে রেবাকে পাওয়া গেল না। প্রকাশ মুলের স্ত্রী সরলা জানালেন,
মাঝের জন্য ওকে রাখা হয়েছিল, এখন তিনি যখন নেই তখন রেবা কি করবে এখানে, তাই ওকে ছাড়িয়ে দিয়েছি।
ছাড়িয়ে দিলেন? কাকে জিজ্ঞাসা করে ছাড়ালেন? আপনার শাশুড়ির খুনের কেস এখনো চলছে, পুলিশ পারমিশন ছাড়া এভাবে আপনারা ওকে কিভাবে যেতে দিলেন?
বিবর্ষণের ধমক খেয়ে সরলা একটু গুটিয়ে গেলেন। প্রকাশ ঘরে ঢুকে বললেন,
পুলিশের তদন্ত যদি বছরের পর বছর চলতে থাকে, ততদিন কাজের লোক পোষার খরচ কি পুলিশ টানবে? রেবার বেতন মা দিতেন, এখন মা নেই, আমাদেরও সামর্থ্য নেই প্রতি মাসে রেবার খরচ চালানোর মতো, আর দরকারও নেই, তাই ছাড়িয়ে দিয়েছি। গত কয়েকদিন ধরে আপনারা এমনিতেই আমাদের জীবনকে নরক করে তুলেছেন, আমাদের মা মারা গেছেন আর আপনারা আমাদেরই উত্তক্ত করছেন, যখন তখন বাড়িতে এসে হাজির হচ্ছেন, মেজাজ দেখাচ্ছেন। মনে রাখবেন, আমাদেরও কিন্তু উপর মহলে কিছু কন্ট্যাক্ট আছে, এছাড়া প্রেস মিডিয়া তো আছেই। শকুন্তলা মূলের অনুরাগীর সংখ্যা কিন্তু কম নয়।
আর বেশি দিন কষ্ট সহ্য করতে হবে না, সাক্ষীকে সরিয়ে দেওয়ার চার্জে আপনাকে আমি এখনই অ্যারেস্ট করতে পারি। যাই হোক, রিবা বলেছিল ওর বাড়ি কাঠপুতলি কলোনিতে, ওর ঠিকানার ফোন নম্বর দিন, তবে ওকে খুঁজে না পাওয়া গেলে কিন্তু আপনাদের হাজতবাস কেউ আটকাতে পারবে না, এটা মনে রাখবেন।
কথাটা বলে প্রকাশ ও সরলা মূলের বিস্মিত অপমানিত দৃষ্টির সামনে দিয়ে গটগট করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন বিবর্ষান। রোহিত অগত্যা এগোল তাঁর পিছু পিছু। শকুন্তলা মূলের ঘরটা তখনও সিল করা অবস্থাতেই ছিল। পকেট থেকে চাবি বের করে তালা খুললেন বিবর্ষান। মৃত্যুর দিন ঘরটা যে অবস্থাতে ছিল এখনো ঠিক সেভাবেই আছে। শুধু ফরেন্সিক টিমের তুলে নিয়ে যাওয়া জিনিসপত্র বাদে আর কিছু নাড়াচাড়া করা হয়নি এই ঘর থেকে। বিবর্ষণ হাতে গ্লাভস পরে সারা ঘর দেখতে শুরু করলেন।
আচ্ছা রোহিত, খুনি কোথা থেকে এসেছিল বলে তোমার মনে হয়?
জানালা দুটোর দিকে তাকালো রোহিত। দুটোতেই গ্রিল লাগানো, স্ক্রুগুলোতে মরচে পড়েছে।
দরজা দিয়েই সম্ভবত।
কিভাবে? যদি খুনি বাইরের লোক হয় তাহলে দোতলার ঘরে সে কিভাবে এলো? এবারে লোকজন নিশ্চয়ই রাতে বাইরের দরজা বন্ধ করেই শোয়।
সেই রাত্রে সবার শেষে রাহুল বাড়িতে এসেছিল স্যার। ও বলেছিল যে রেবা ওকে দরজা খুলে দিয়েছিল। তারপরে আশা করা যায় যে রেবা সদর দরজা লাগাতে ভোলেনি।
সেই উত্তর একমাত্র রেবাই দিতে পারত, সে এখন এই বাড়িতে উপস্থিত নেই। ওকে এখান থেকে সরিয়ে দেওয়ার কারণ কি শুধুই বেতন দিতে না পারা?
তাহলে
বাড়ির ছেলে যদি কাজের মেয়ের প্রেমে পড়ে, বাবা মা অবশ্যই চাইবেন সেই মেয়েকে তাড়াতে। এক্ষেত্রে প্রেম কতটা গভীর জানি না, তবে কিছু নিশ্চয়ই আছে। রেবা গরিব হলেও শিক্ষিত মেয়ে, দেখতে শুনতে ভালো, বয়সও কম। যতটা দেখেছি তাতে মনে হয়েছে ব্যবহার ভালো, নরম মনের মেয়ে। সুতরাং রাহুলের দোষ নেই।
কথা বলতে বলতে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন বিবর্ষণ। হঠাৎই বেডসাইড টেবিলের সামনে এসে থেমে গেলেন। কিছু একটা ভেবে তারপর তিনি রোহিতকে বললেন,
আচ্ছা ফরেন্সিক থেকে যেসব আইটেম সিজ করেছিল তার লিস্টের সফট কপি তোমার মোবাইলে আছে?
রোহিত পকেট থেকে মোবাইল বের করে সেটা এগিয়ে দিল বিবর্ষণের দিকে। লিস্টে চোখ বোলাতে গিয়ে বিবর্ষণের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল।
কি ব্যাপার স্যার?
একটা মৃদু আলো দেখা যাচ্ছে, আলোর উৎসটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ চলো যাওয়া যাক। আর হ্যাঁ, তুমি চট করে বাইরে গিয়ে ওদের কাছ থেকে এবার ঠিকানা আর ফোন নম্বরটা নোট করে নাও তো, মেয়েটাকে খুঁজে বের করা দরকার। অনেক গোপন কথা সঙ্গে করে নিয়ে গেছে সে, তুমি এগো, আমি একবার স্টাডি থেকে আসছি।
কাঠপুতলির ঠিকানাতেও কিন্তু পাওয়া গেল না রেবাকে। প্রতিবেশী খোঁচা খোঁচা দাড়িওয়ালা বুড়োটে লোকটা বলল,
এখানে কয়েক মাস ভাড়া ছিল বটে, তবে সেও প্রায় 7-8 মাস আগে।
একাই থাকতো?
হ্যাঁ, তবে মাঝে মধ্যে ওর নানাজি দেখা করতে আসতেন।
নানাজি?
হ্যাঁ স্যার, ও নানা ট্রাক চালাতো, তারপর রেবা কাজ নিল, মাঝে মাঝে আসতো। একদিন শুনলাম ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর নানাজি। সেই শেষবার এসেছিল রেবা, আর আসেনি, খলিটাও ছেড়ে দিল। আমরা জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবে কি করবে, আমাদের বলল যে বাড়িতে ও কাজ করে, সেখানে দাদিজি নাকি একজন আছেন যিনি ওকে খুব স্নেহ করেন, তাই ওখানেই থেকে যাবে।
গত 2-1 দিনের মধ্যে এখানে আসেনি ও?
না স্যার, এলে আমরা জানতাম, আর এলেও থাকবে কোথায়, যে ঘরে থাকতো সেখানে তো অন্য কিরায়েদার থাকে এখন।
বিবসন কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে উঠল। রেবার ফোন সুইচ অফই হয়ে রয়েছে।
স্যার, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে।
কিসের সন্দেহ?
মূলে পরিবারের লোকেরা রেবাকে খুন করে বডি হাপিস করে দেয়নি তো? আপনি তো বলেছিলেন মেয়েটা অনেক কিছু জানে, একটা সার্চ।
দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না, একবার রাহুলকে ফোনে ধরো তো। রেবা কোথায় আছে রাহুল?
দক্ষিণ দিল্লির ওই ক্যাফেটেরিয়ায় তখনও তেমন ভিড় জমেনি। বিবর্ষান আর রোহিত সেখানেই বসেছিলেন রাহুলকে নিয়ে।
আমি সত্যি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন আমি নিজেই ওকে খুঁজছি।
বাবা মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল ওই দিন সকালে, আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, ফেরার পর ওরা আমাকে বলে রেবা নাকি নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানতামই না যে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
কি নিয়ে ঝগড়া হয়েছিল?
আমি আমি রেবাকে বিয়ে করতে চেয়েছিলাম।
আর রেবা, সে কি রাজি ছিল আপনাকে বিয়ে করতে?
রেবাও আমাকে ভালোবাসত স্যার, গত মাসে আমাকে জানিয়েছিল যে ও আমাকে ভালোবাসে, আমায় বিয়ে করতে চায়, কিন্তু আমাদের বাড়ির লোক রাজি হবে না বলে ও এগোতে ভয় পাচ্ছিল। আমি ভেবেছিলাম ওরা রাজি না হলে রেবাকে বিয়ে করে তারপর বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু সেটার জন্য অনেক টাকার দরকার, আমি সেই জন্যই অপেক্ষা করছিলাম।
সেই টাকার জন্য বাবার অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলেছিলেন, সেই টাকা শেয়ারে খাটিয়ে সব খুইয়েছেন।
এইসব কথা আপনাকে আমার বাবা বলেছে না? জানতাম আমি, অনেক হয়েছে, এবার আমি আর চুপ করে থাকবো না। এখন তো মনে হচ্ছে ওরা রেবার কোনো বড় সড়ো ক্ষতি করে দিয়েছে। রেবা বেঁচে আছে তো?
রেবা কোথায় কি অবস্থায় আছে তা আমরা জানি না, আমরা চেষ্টা করছি ওকে খুঁজে বের করতে, কিন্তু সেটার জন্য আপনাকে আমাদের সাহায্য করতে হবে, আশা করি কিছু লুকোবেন না।
শুনুন অফিসার, আমার বাবা না কোনো ধোঁয়া তুলসী পাতা নন, বাবার কাকা মিলে বাড়ি বিক্রির প্ল্যান করেছিল জানেন আপনি, আরো শুনবেন দাদিজিকে প্রস্তাবও দিয়েছিল ওরা। দাদিজি ভীষণ রেগে ওদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন, বলেন তার সম্পত্তির একটা কানা করিও তিনি ছেলেদের দেবেন না, তাতে ওরা প্ল্যান করেছিল দরকার হলে দাদিজিকে মার্ডার করে বাড়ি বিক্রি করবে। আমি জানি, আমি জানি ওরাই মেরেছে দাদিজিকে, আর আর রেবা সব জেনে গেছিল বলে ওরা নিশ্চয়ই রেবাকেও মেরে ফেলেছে। চা বয়ান দিতে বলবেন আপনি, আমি দিয়ে দেব, শুধু রেবাকে খুঁজে দিন প্লিজ।
কথা দিচ্ছি, রেবাকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা আমরা করব, কিন্তু আপনাকেও আমাদের সাহায্য করতে হবে। আপনি যদি সাক্ষী হতে চান সেক্ষেত্রে পুলিশ আপনাকে ফুল প্রোটেকশন দেবে, কিন্তু আপনি কি জানেন, কতটা জানেন, সবটা খুলে বলতে হবে আমাদের। শুধু আমি জানি বললে সেই সাক্ষ্য কিন্তু কোর্টে দাঁড়াবে না। আর ভালো কথা, আপনি এখন কোথায় আছেন?
বাড়িতেই আছি।
বাড়িতে থাকবেন না, ওখানে আপনার নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে, আপনি বরং কিছুদিনের জন্য অন্য কোথাও থাকুন, আপনি চাইলে পুলিশ ব্যবস্থা করতে পারে। কিন্তু
তার দরকার হবে না, আমি এক বন্ধুর বাড়িতে থেকে যাব, ওর বাবা পলিটিক্যাল লিডার, পুলিশ প্রোটেকশন আছে ওদের বাড়িতে।
বেশ, তাই থাকুন না হয়, ঠিকানাটা আমাকে মেসেজ করে দিন। আর হ্যাঁ, আপনি কোথায় থাকছেন সেটা যেন কেউ না জানে, কাল একবার জয়সিংমার্গের পুলিশ হেডকোয়ার্টারে এসে আমার সঙ্গে দেখা করবেন, ভুলবেন না যেন।
আমি কিছু জানি না।
জানেন, অবশ্যই জানেন। আপনি না জানলে আপনার মা জানেন।
আপনারা বারবার আমাদের এভাবে ডিস্টার্ব করতে পারেন না। দেখুন, আমার বাবা মারা গিয়েছেন বহু বছর আগে, তখন আমি খুবই ছোট। বাবার মৃত্যুর পর থেকে মায়ের মানসিক অবস্থা ভালো ছিল না, সে কথাও আপনাদের আগে জানিয়েছি আমি।
কেন লুকোচ্ছিস? ওরা যা জানতে চান বলে দে, সব কিছু বলে দে।
পেছনে নারী কণ্ঠ শুনে ঘুরে তাকালেন বিবর্ষান। দরজার সামনে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, লম্বা কাঠামো, চোখে হাই পাওয়ারের ঘোলাটে চশমা, ভেঙে পড়া স্বাস্থ্য। বুঝতে অসুবিধে হয় না, ইনি হরদীপ ভাট্টির স্ত্রী এবং কুলদীপের মা।
মা, তুমি কেন?
বৃদ্ধা হাত তুলে তাকে থামিয়ে দিলেন, এগিয়ে এসে বিছানার উপর বসলেন তিনি। বিবর্ষণের চোখে চোখ রেখে তিনি বললেন,
আমার স্বামী বিশ্বাসঘাতক ছিলেন না, তিনি দমদমি সমর্থক ছিলেন, সেই কথা সাহাবু জানতেন।
শঙ্কর প্রসাদ মূলে জানতেনই কথা?
অপারেশন ব্লু স্টারের পর আমাদের কমের কিছু নেতা এই বাড়িতে এসেছিল। হরদীপকে ওরা বলেছিল শঙ্করজিকে হত্যা করতে, বলেছিল সেটা কমের প্রতি ওর দায়িত্ব, ও যেন অন্তত হত্যায় সাহায্য করে।
তারপর?
আমার স্বামী রাজি হননি। ওরা তব আমার স্বামীকে ভয় দেখায়। ওরা বলে আমার আর কুলদীপের ক্ষতি করে দেবে ওরা।
তখন রাজি হলেন আপনার স্বামী?
মুখে রাজি হয়েছিলেন, কিন্তু বহুত মানসিক অস্থিরতায় কাটিয়েছিলেন কটা দিন। রাতে ঘুমোতে পারতেন না, ছটফট করতেন, বলতেন সাহেবের নিমক খেয়েছি, নিমক খারাপ আমি করতে পারবো না, সর্দারের ছেলে আমি, ওয়াহেগুরু এই পাপ সহ্য করবেন না। তারপর তিনি সাহেবকে সব কিছু বলে দেন, সাহেবের বিরুদ্ধে হওয়া সব ষড়যন্ত্রের খবর সাহেবকে দিতেন তিনি। ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ অবধি অনেকবার সাহেবকে খুন করার পরিকল্পনা করেছিল দমদমি টাকসাল, কিন্তু পারেনি। আমার স্বামীর জন্যই শেষ দিকে ওকে সন্দেহ করতে শুরু করেছিল ওরা, তাই শেষ ষড়যন্ত্রের কথা জানতে পারেননি আমার স্বামী, সাহাবকে বাঁচাতেও পারেননি। শুনুন সাহাব, আমার স্বামী নিমক হারাম ছিলেন না, বরং ওর জন্যই বারবার প্রাণে বেঁচেছিলেন শঙ্কর প্রসাদজি।
এই কথাগুলো আমাদের আগে কেন বলেননি কুলদীপ?
বাবা মালিকের নামা খালালি করতে গিয়ে কমের বিরুদ্ধে গিয়েছিলেন, বাবা জানতেন জেল থেকে ছাড়া পাওয়ার পর ওরা বাবাকে ছাড়বে না, আর সেজন্যই আমাদেরকে বাঁচাতে বাবা নিজে আত্মহত্যা করেছিলেন। ওরা যদি জানতে পারত যে ওদের ষড়যন্ত্রের কথা আমরা জানি, আমার মা জানে, তাহলে আমাকে বা মাকে ওরা বাঁচতে দিত না অফিসার। এতগুলো বছর অফিসার, এতগুলো বছর বুকের মধ্যে সমস্ত কষ্ট চেপে রেখেছি, ওদের দলকে সাপোর্ট করি, চাঁদা দিই, ওরা আমাকে নিজের লোক ভাবে। দেখতেই তো পাচ্ছেন আমার মা অসুস্থ, মায়ের আমি ছাড়া আর কেউ নেই, আমার কিছু হয়ে গেলে মা আর বাঁচবে না। অথচ যার জন্য আমার বাবা এত কিছু করেছিলেন, তার স্ত্রী আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন অফিসার। কোন রকম সাহায্য পর্যন্ত করেনি সেদিন। সেই সমস্ত দিন পার করে এসেছি স্যার অনেক কষ্টে। আমরা অনেক কষ্টে সেই বিভীষিকাময় দিনগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি স্যার। প্লিজ আমরা আর কোনো ঝামেলা চাই না, দয়া করে আমাদের নিজেদের মতন থাকতে দিন।
বেশ, তবে যাওয়ার আগে শুধু একটা কথা জানিয়ে যাই, আপনার বাবার এই বিশ্বস্ত আচরণের কথা শকুন্তলা মূলে জানতেন না সেই সময়। তার স্বামী তাকে এসব কথা জানাননি, হয়তো তিনি ভয় পাবেন বা আপনার বাবাকে অবিশ্বাস করবেন এমনই কিছু ভেবে। সেই সময় আরো অনেকের মতো শকুন্তলাও সিক্সফোবিয়ায় ভুগছিলেন। আপনারা সাহায্য চাইতে গেলে আপনাদের ফিরিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু শেষ জীবনে শকুন্তলা সত্যিটা জেনেছিলেন শঙ্কর প্রসাদের এক সহকর্মী তথা বন্ধুর কাছ থেকে। শকুন্তলা অনুতপ্ত হয়ে আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু মনের জোর জোটাতে পারেননি। তবে আপনার বাবার প্রতি ঋণ তিনি স্বীকার করেছেন। মৃত্যুর আগে একটি আত্মজীবনী লিখছিলেন তিনি, সেখানে আপনার বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। বইটা শেষ করে যেতে পারেননি, প্রকাশিত হলে পড়ে দেখবেন না হয়।
ঘর ছেড়ে বেরোতে বেরোতে পেছন ফিরে তাকাল রোহিত, দেখল বৃদ্ধা নিশ্চুপে কাঁদছেন, কুলদীপ মাকে জড়িয়ে ধরে আছে, তার চোখেও জল।
যাওয়ার কোথায় স্যার?
এখন তুমি বাড়ি চলে যাও, আজ রাতে অ্যাকশন আছে, জাগতে হবে, ঘুমিয়ে নাও গিয়ে।
অ্যাকশন?
একটা কেস নিয়ে আর কতদিন পরে থাকবে শুনি? দিল্লি থেকে ক্রাইম শেষ হয়ে গেছে নাকি?
তার মানে আপনি বুঝে গেছেন খুনিকে?
কেন, তুমি বুঝুনি?
না,
এই জন্য বলি চোখ কান খোলা রাখো। আর শোনো, রকুনতলা মূলের শেষ না হওয়া পাণ্ডুলিপি তাঁর ল্যাপটপে রয়েছে, যেটা ফরেন্সিক সিজ করেছে, পারলে সেটা পড়ে নিও, আমার কাছে আছে কপি, তুমি চাইলে পাঠিয়ে দিতে পারি। খুব ইন্টারেস্টিং, কিন্তু আসলে বানানো থ্রিলারের চেয়ে সত্যিকারের জীবন অনেক বেশি থ্রিলিং হয়।
কিন্তু রাতে কেন, এখন নয় কেন? আচ্ছা খুনি যদি পালিয়ে যায়?
পালাবে তো, সেই জন্যই তো রাতে যাব, যাতে হাতে নাতে ধরতে পারি। চিন্তা করো না, এজন্য ভেউ লাগানো আছে।
রাত 12:30, ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম নম্বর 7। ভিড় নেই তেমন, শুধু রাতের ট্রেনের যাত্রী ও গৃহহীন স্টেশনবাসীরা তখনও জাগিয়ে রেখেছিল স্টেশন চত্বরটাকে। কোথাও কোথাও বেঞ্চে বসে কোনো ভব ঘুরে ঝিমোচ্ছিল। একটা বেঞ্চে এক মহিলা আগা পাঁচতলা কম্বল জড়িয়ে ঘুমোচ্ছিলেন, মাথার নিচে ব্যাগটাকে বালিশ বানিয়ে। কোনো এক দম্পতি মেঝেতে চাদর পেতে বসে আছে ট্রেনের অপেক্ষায়, তাদের বাচ্চাটা একপাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে কাদা। একটু দূরে রোগা কুকুরটাও ঘুমোচ্ছে কুণ্ডলি পাকিয়ে। স্টলগুলোর বেশিরভাগেরই ঝাঁপ পড়ে গেছিল, কিছু তখনও জেগেছিল খদ্দেরের অপেক্ষায়। দিল্লি পুলিশের সাদা পোশাকের একটা দল জায়গাটা ঘিরে রেখেছিল। খালি চোখে তাদের সাধারণ যাত্রীর থেকে আলাদা করা যাবে না। তাদের দৃষ্টি সেই মুহূর্তে নিবদ্ধ হয়েছিল মাথা শুদ্ধ মোটা চাদরে ঢাকা একটা লোকের ওপর। ট্রেনের খবর দেওয়া ডিজিটাল বোর্ডটার দিকে বারবার অস্থিরভাবে তাকাচ্ছিল লোকটা। তার পাশেই মাটিতে রাখা ছিল একটা মাঝারি আকারের ব্যাগ। প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে ট্রেনের ঘোষণা ধরা দিল বোর্ডে। লোকটা ব্যাগ তুলে নিল হাতে, বিবর্ষান নিঃশব্দে লোকটার পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন,
কোথায় চললে?
চমকে উঠে বিবর্ষানের দিকে ঘুরল লোকটা।
ট্রেন ছাড়বে ঠিক সময়ে, কিন্তু সেই ট্রেনে তোমার ওঠা হবে না। আয়ুব জামাল নাকি সর্দার জসদীপ গিল বলে ডাকবো আপনাকে, সেটাই তো তোমার আপনার আপনার আসল নাম, তাই না?
এসে গেছেন আপনারা, ভালোই হল, আমিও লুকোতে লুকোতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর পারছিলাম না।
প্ল্যাটফর্মের অন্য দিক থেকে একজন কনস্টেবল হ্যান্ডকাফ বাড়াল।
থাক, দরকার নেই, মিস্টার জামাল পালাবেন না।
আয়ুব জামাল ঘুরে তাকালো পেছনে। বেঞ্চে যে মেয়েটা এতক্ষণ কম্বলে মুখ চাপা দিয়ে ঘুমোচ্ছিল সে উঠে বসেছিল ততক্ষণে। তার পেছনেও দুজন মহিলা পুলিশ দাঁড়িয়েছিল।
তাহলে আয়ুব জামালই তোমার নানাজি, তাই তো রেবা?
আমার নাম রুকসানা, রুকসানা জামাল।
জানি, মদনপুর খাদানের বস্তিতে তোমার ছবি দেখাতেই ওখানকার লোকেরা আয়ুব জামালের নাতনিকে শনাক্ত করেছে। ওই বস্তিতেই তো জন্মেছে, বড় হয়েছে রুকসানা।
এত কথায় কাজ কি স্যার? নিয়ে চলুন না আমাদের, আমরা তো তৈরি।
রোহিত, এদের নিয়ে গিয়ে গাড়িতে তোলার ব্যবস্থা করো।
আমাদের একটা সুখের সংসার ছিল, আমি, আমার স্ত্রী, আমার বৃদ্ধ বাবা মা আর আমাদের এক ছেলে আর এক মেয়ে। দিল্লিতেই থাকতাম আমরা, আমি ইন্স্যুরেন্সের দালালি করতাম, রোজগার পাতি বন্ধ হতো না। আমার স্ত্রী একটা ছোটখাটো স্কুলে পড়াত, মেয়ের বয়স তখন 16, ছেলের 11। গুরু অর্জুন দেবের জন্মতিথি পালনের জন্যে আমার বাবা ও মা গেছিলেন অমৃতসর 1984 সালের 5ই জুন। এই দিনটাকে কোনো শিখ কোনোদিন ভুলবে না। সেদিন ইন্ডিয়ান আর্মির গুলিতে স্বর্ণ মন্দিরের ভেতর আরো হাজার হাজার নিরাপরাধ মানুষের সঙ্গে মৃত্যু হয়েছিল আমার বাবারও। বোমার স্প্লিন্টারে আঘাতে আহত হন আমার মাও। হাসপাতালে এত ভিড় ছিল, মায়ের একটা বেডও জোটেনি, ঠিক মতো চিকিৎসাও হয়নি। 3 দিন জমে মানুষের লড়াইয়ের পরে মাও বাবার কাছে চলে গেলেন আমাদের ছেড়ে। অথচ আমার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত জওয়ান। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আরো অনেক ভারতীয় সৈনিকের সঙ্গে বাবাও লড়েছিলেন, বীরত্বের মেডেল পেয়েছিলেন। মা ছিলেন সরকারি হাসপাতালের নার্স।
অন্ধকার রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছিল। বিবর্ষণ সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছিলেন, মাঝের সিটে আয়ুব জামাল ও তার নাতনিকে নিয়ে বসেছে রোহিত, পেছনের সিটে দুজন কনস্টেবল ও একজন অফিসার বসেছেন। মাঝে মাঝে পাশ কাটিয়ে বিশাল সব রাতচরা ট্রাক মাল নিয়ে হুঁশ করে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। অন্ধকার গাড়ির ভেতরে ফেলে আসা জীবনের কাহিনী বলে চলেছেন আয়ুব জামাল।
বাবা মাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগে এক বিকেলে রেডিওতে শুনলাম খবরটা, দেশের প্রধানমন্ত্রী খুন হয়েছেন তাঁরই 2 শিখ দেহরক্ষীর হাতে। শুধু প্রধানমন্ত্রী নন, পুরো শিখ জাতির মৃত্যু পরোয়ানায় অদৃষ্টের স্বাক্ষর পড়েছিল সেদিন। পরের কয়েকটা দিনের স্মৃতি মনে হলে এত বছর পরেও মৃত্যু যন্ত্রণা অনুভব করি আমি। সেই দাঙ্গার স্মৃতি আজও আমাকে ঘুমোতে দেয় না। অথচ সেদিন আপনাদের শকুন্তলা দেবী আমাদের বাঁচাতে পারতেন।
শকুন্তলা দেবী কিভাবে?
আমার স্ত্রী আর নাজ একটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশনও করত। শকুন্তলা মূলের 2 ছেলেকে বাড়িতে গিয়ে পড়াত আর নাচ। সেদিন আমাদের মহল্লায় দাঙ্গা শুরু হল। আমি কোন রকমে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, কিন্তু কোথায় যাব, কি করব, কিভাবে বাঁচাবো আমার পরিবারকে? তখনই আমার স্ত্রী বলল মূলে হাউসের কথা। শঙ্কর প্রসাদ মূলে বড় মানুষ, প্রভাবশালী, বাড়িতে কড়া সিকিউরিটি আছে, সেখানে গোটাদিন আশ্রয় নিলে বেঁচে যাব। কোন রকমে লুকিয়ে মূলে হাউসে পৌঁছই আমরা। শঙ্করপ্রসাদ মূলে বাড়িতে ছিলেন না, কিন্তু শকুন্তলা মূলে আমাদের থাকতে দিতে রাজি হলেন না। ভাবতে পারেন, 1 সপ্তাহ আগে অব্দি হরনাজ ওই বাড়িতে গেছে, তার ছেলেদের পড়িয়েছে, সেদিন আমাদের বাড়িতে ঢুকতে পর্যন্ত দিল না, খুব তাড়ানোর মতন করে দারোয়ান দিয়ে দুর্দর করে দাঁড়িয়ে দিল।
তারপর
আমার স্ত্রী আর ছেলে খুন হয়ে গেল সেদিন রাতে। মেয়েটাকে আমার চোখের সামনে ধর্ষণ করলো কতগুলো জানোয়ার মিলে, তবু বেঁচে ছিল। ভাবলাম দিল্লির ছেলে পালাই, কিন্তু যাব কোথায়? সারা দেশ জ্বলছে শিখ বিদ্বেষের আগুনে। চুল কেটে ফেললাম, দাড়ি কাটতে কষ্ট হল, গোঁফ কেটে মুসলমান সাজলাম, উড়িষ্যায় বদলে ফেললাম, কদিন পালিয়ে মদনপুর খাদানে আশ্রয় নিলাম।
আর আপনার মেয়ে, সে কোথায়?
মেয়েটা প্রাণে বেঁচেছিল, কিন্তু এখন মনে হয় না বাঁচলেই ভালো হতো। সেই কদিনে বিভীষিকা সারাটা জীবনে ওর পিছু ছাড়েনি, পাগল হয়ে গেছিল। পরিস্থিতি শান্ত হতে আমাকে রুজি রুটির সন্ধানে বেরোতে হল। জানতাম নিজের বাড়ি ফিরে যেতে পারবো না, আর তাই এই জীবনকে মেনে নিলাম। বাগান করার নেশা ছিল, পেট চালাতে সেটাকেই পেশা হিসেবে নিলাম। সকালে বেরিয়ে যেতাম, বাগান করা ছাড়াও যেখানে যা কাজ পেতাম তাই করতাম। একদিন বুঝতে পারলাম সর্বনাশ হয়ে গেছে, মেয়েটার পেটে বাচ্চা এসেছে। কার বাচ্চা কেউ জানে না, সেও বলতে পারে না। ততদিনে সে বদ্ধুন মাঠ। একদিন চিরচেনা প্রতিবেশীরা আমাদের ঘরে আগুন দিয়েছিল, কিন্তু বস্তির গরিব মানুষগুলো আমাদের দূরে সরিয়ে দিল না। অবশেষে এই রোকসানাকে আমার কোলে তুলে দিয়ে আমার দক্ষিণী মেয়েটা ওয়াহে গুরুর চরণে আশ্রয় নিল, ওর মুক্তি হল, আমার হল না। প্রতিশোধ না নেওয়া অব্দি আমার মুক্তির উপায় ছিল না সাহেব।
সেই জন্য খুন করলেন শকুন্তলা মুলেকে এতদিন পরে?
সত্যি কথা বলবো স্যার, শখের মতো প্রতিশোধের আকাঙ্ক্ষাও সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে। আমারও হয়েছিল, রোকসানাকে পেয়ে জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে চেয়েছিলাম। অভাব ছিল, তাও ভালোই ছিলাম আমরা, কিন্তু রোকসানা একটু বড় হতেই বস্তির লোকেদের মুখে নিজের জন্ম বৃত্তান্ত শুনেছিল। ছোটবেলা থেকেই বড় চুপচাপ মেয়ে, ও আমার কাছে জানতে চেয়েছিল সমস্ত কথা, আমি বলেও ছিলাম। ও যে সেই রাগটা নিজের বুকের মধ্যে জমিয়ে রেখেছিল তা আমি দীর্ঘদিন বুঝতেও পারিনি।
মুলে হাউসে কাজ নেওয়ার প্ল্যানটা কার ছিল?
আমার। বহু বছর ধরেই শকুন্তলা মুলের দিকে নজর রেখেছিলাম আমি। যখন জানতে পারলাম যে শকুন্তলা মুলে নিজের জন্যই ব্যক্তিগত সহায়িকা খুঁজছেন, আর অপেক্ষা করিনি, জাল সার্টিফিকেট বানিয়ে যোগাযোগ করলাম। কাজটা সহজেই পেলাম, আর আমি কিন্তু সত্যি গ্র্যাজুয়েট।
তারপর?
প্রতিশোধ তো আমাকে নিতেই হতো, কিন্তু নানাজি রাজি ছিলেন না। তারপর একদিন শকুন্তলা মুলের পুরনো বইয়ের পাণ্ডুলিপি কপি করতে বসে ওর প্রথম দিককার লেখাগুলো পড়লাম। প্রতিটা শব্দ থেকে শিখ বিদ্বেষ চুইয়ে পড়ছিল। অপারেশন ব্লু স্টারকে প্রাণপণে জাস্টিফাই করেছিলেন সেখানে। মাথায় আগুন ধরে গেল আমার, মনে হলো এমন মানুষের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এদের মতন মানুষের জন্যই দাঙ্গা হয়, ঘৃণা ছড়ায়, মানুষ মরে, পরিবার ধ্বংস হয়। লেখাটা নানাজিকে পড়ালাম, তারপর দুজনে সিদ্ধান্ত নিলাম। শুরু হলো শকুন্তলা মুলেকে খুন করার পরিকল্পনা।
পরিকল্পনাটা একটু শোনা যায়? অবশ্য তাছাড়াও আমাদের হাতে অনেক সাক্ষ্য প্রমাণ।
না না, বলবো না কেন স্যার? আমি তো নানাজিকে বলেই ছিলাম সারেন্ডার করবো। নানাজি রাজি হননি আমার ভবিষ্যতের কথা ভেবে। ধরা পড়ে গেছি, এখন তো বলতেই হবে, কোর্টেও বলবো। আরো যত হাজার হাজার শিখ পরিবার আমাদের মতন ধ্বংস হয়ে গেছে, তাদেরও তো জানতে হবে একজন অন্তত প্রতিশোধ নিয়েছে তাদের সবার হয়ে।
তাহলে শকুন্তলা মুলের সঙ্গে তোমার আর কি পার্থক্য রইল রুকসানা? তোমার মনে তিনি ঘৃণা ছড়িয়েছিলেন, তুমিও সেই কাজটাই করছো। তুমি জানো না কত বড় ভুল করেছ তুমি। যাই হোক, এবার তোমার মুখেই শুনতে চাই কিভাবে মারলে শকুন্তলা মুলেকে।
রুকসানা মারেনি, আমি মেরেছি। রুকসানা শুধু রাতে চায়ের কাপে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর পেছনের গেটের তালা খুলে দিয়েছিল। ওই তালার একটা ডুপ্লিকেট চাবি ওর কাছেই ছিল।
জানি, রাহুল মাঝে মধ্যে অনেক রাতে বাড়ি ফিরত, শকুন্তলা মূলে সেটা পছন্দ করতেন না, তাই পেছনের গেটের তালার একটা ডুপ্লিকেট চাবি রাহুল রুকসানাকে দিয়েছিল যাতে রুকসানা নিঃশব্দে গেট খুলে দিতে পারে। সেই রাতে রুকসানা আপনাকে গেট খুলে দিয়েছিল, কিন্তু কেন? একজন ঘুমন্ত বৃদ্ধাকে খুন করা তো রুকসানার পক্ষে কঠিন কিছু ছিল না।
আমি মানা করেছিলাম ওকে, ও তো ওর মাকেও দেখেনি, কিন্তু আমি চোখের সামনে পাঁচজনকে হারিয়েছি, সুতরাং প্রতিশোধ দেওয়ার অধিকার আমার ছিল। ও আমাকে গেট খুলে দিয়েছিল।
পাঁচজন, তাই পাঁচটা নীল তারা।
কিন্তু ফরেন্সিক পরীক্ষায় তো কিছুই পাওয়া যায়নি, কোনো ফুটপ্রিন্টস বা ফিঙ্গারপ্রিন্টস কিচ্ছু না, এটা কিভাবে হলো?
খুনের পর নানাজিকে বাড়ি থেকে বের করে আমি সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম।
একটু ভুল বললেন, সব প্রমাণ ধুয়ে মুছে পরিষ্কার অবশ্যই করা হয়েছিল, কিন্তু সেটা আপনি একা করেননি, রাহুল আপনাকে সাহায্য করেছিল, কি ঠিক বলছি তো?
না, আমাকে কেউ কোনো সাহায্য করেনি।
করেছে করেছে, রাহুল নিজে স্বীকার করেছে যে সে তোমাকে সাহায্য করেছিল। সেদিন রাতে খুনের পর তুমি সমস্ত প্রমাণ লোপাটের ব্যবস্থা করছিলে, শব্দ শুনে রাহুল বেরিয়ে এসে তোমাকে দেখতে পায়। পরিস্থিতি সামলানোর জন্য তুমি কান্নাকাটি করে বলেছিলে যে খুনটা রাহুলের বাবা আর কাকা করেছে, তুমি নাকি নিজের চোখে দেখেছ, তুমি নাকি চাও না যে ওদের পরিবারের কারোর কোনো ক্ষতি হোক, তাই ওকে খুনের সব প্রমাণ লোপাটের প্রস্তাব দাও। প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়, তুলিয়ে দেখলে রাহুল বুঝতে পারত ওর বাবা বা কাকা যদি খুন করতেন প্রমাণ তারা নিজেরাই লোপাট করে দিতেন। নিজের বাড়িতে তাড়াহুড়োর ব্যাপার ছিল না, এমনকি ধীরে সুস্থে মিথ্যে প্রমাণও প্ল্যান করতে পারতেন চাইলে। রাহুল তোমাকে বিশ্বাস করেছিল, তোমরা দুজনে মিলে ঘরের মেঝে দরজার হাতল থেকে ছুরির বাঁট, যেখানে যেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট থাকতে পারে সবকিছু পরিষ্কার করে দাও, সময় নেই। রাহুলের আড়ালে ক্যামোমাইল চায়ের কাপটাও সরিয়ে ফেলেছিলে তুমি, সেটাও ধুয়ে মুছে সাফ করে রেখেছিলে, কিন্তু সেই চায়ের কাপের জন্যই আমার সন্দেহটা তোমার উপর এসে পড়ে রুকসানা। তুমি আমাকে বলেছিলে যে শকুন্তলা মূলে ঘুমানোর আগে ক্যামোমাইল চা খেতেন, যখন সিজার লিস্টে চায়ের কাপ দেখতে পেলাম না অথচ পোস্টারটা বেডসাইড টেবিলেই ছিল, বুঝলাম কাপটা কেউ সরিয়ে নিয়েছে, আর সেই প্রথম তোমাকে সন্দেহ করা শুরু করেছিলাম আমি।
যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই, কিন্তু রাহুলের কোনো দোষ নেই, আমি সব দোষ কোটে স্বীকার করে নেব, কিন্তু রাহুলের নাম চার্জশিটে দেবেন না আপনি।
প্রেমের ফাঁদ পাতা ভুবনে।
শকুন্তলা মূলে মার্ডার কেস সারা দেশ জুড়ে প্রবল আলোড়ন তুলেছিল। হত্যারহস্য সমাধান ও মূল অপরাধী ধরা পড়ার পর সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে গোপন মিটিং হয়েছিল।
এই কেসের সম্পর্কে কতটা তথ্য জনগণকে জানানো হবে সেটা সরকারের তরফে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হত্যার মোটিভ প্রকাশ পেলে তা চার দশক বাদেও উত্তেজনা এমনকি ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে বাধ্য। অন্যদিকে বিষয়টা লুকানো হলেও আদালতে আসামিরা তো নিজেদের বয়ান দেবেই, তাদের উকিল তাদের নির্দোষ প্রমাণ করার জন্য অথবা মাননীয় বিচারকের মনে দয়া জাগাবার জন্য অতীত তুলে ধরবেনই। সরকার কি সিদ্ধান্ত নেবে তা আমি জানি না। আমাদের উপর স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে এই কেসের ব্যাপারে মিডিয়ায় মুখ খোলা না হয়। সব থেকে বড় কথা, অপরাধীকে গ্রেফতার করেও মনের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে।
বিবর্ষণ যে কখন পাশে দাঁড়িয়েছিলেন রোহিত সত্যি খেয়াল করেনি। এবার সে মুখ ঘুরিয়ে মৃদু হেসে বলল,
কেসটার কথাই ভাবছিলাম স্যার।
কর্মণ্যেব অধিকার আস্তে মা ফলেষু কদাচন, তোমার কাজ তুমি করেছো, বাকিটা ভাবার জন্য বড় বড় মাথারা আছেন। চলো সামনের ফুটপাতে চাটা খেয়ে আসা যাক।
ফুটপাথে পাতা বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দিয়ে রোহিত বলল,
কেসটার ব্যাপারে কিন্তু কিছু জায়গায় আমি এখনো অন্ধকারে স্যার। আপনি কি করে বুঝলেন যে আয়ুব জামালই আসল অপরাধী?
তোমার মনে আছে আমরা ধাবায় খেতে গিয়েছিলাম?
হ্যাঁ,
রানীর দায়ে ধর্মত্যাগ করলেও অভ্যাস সহজে যায় না। মুসলিমদের খাওয়ার আগে কয়েকটা আচার পালন করতে হয়। আয়ুব খেতে বসে তার কিছুই পালন করেনি, এটা আমার চোখে পড়েছিল। বরং তার জামার নিচে লুকোনো হাতের কড়াটা ভেতরের দিকে ঠেলে রাখলেও খেতে বসে সেটা কয়েকবার চোখে পড়েছিল। তখন কিচ্ছু বলিনি, কিন্তু ওর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য আমার সোর্সদের লাগিয়ে দিই। তারাই আমায় জানায় আয়ুবের আসল পরিচয়। কিন্তু তখনও আমি জানতাম না আয়ুবই খুনি কিনা। বিশেষত তার কোনো মোটিভ আমার চোখে পড়ছিল না, পাশাপাশি আরো অনেকের উপরেই সন্দেহ ছিল আমার। কুলদীপ ভট্টির মোটিভ তো সবচেয়ে জোরালো ছিল, কিন্তু খবর নিয়ে জানতে পারি কুলদীপের মা ক্যান্সারের রোগী। কুলদীপ মাকে সুস্থ করে তোলার জন্য হাসপাতালে ছোটাছুটি করছে গত এক বছর ধরে। তার মা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফেলে আসা সময়ের বিভীষিকা পেরিয়ে নিজেদের জীবনকে গুছিয়ে তোলার চেষ্টা করছে যে মানুষ, সে খুন করার ঝুঁকি কি নেবে এমনটা আমার মনে হয়নি। তাছাড়া কুলদীপের অ্যালিবাই চেক করে দেখেছিলাম, সে সত্যি কথা বলছে। পুনের দিন সে সত্যি দিল্লিতে ছিল না, মিরাটে গিয়েছিল এক বন্ধুর বিয়েতে।
কিন্তু রেবা, রুকসানাকে আপনি কখন সন্দেহ করলেন?
অস্বীকার করব না, প্রথমে আমিও রেবাকে সন্দেহ করিনি। ওর চেহারায় একটা অদ্ভুত সারল্য আছে, তার পেছনে চেহারাটা সহজে চোখে পড়ে না। রাহুলের মতো ছেলেও সেই কারণেই ওর প্রেমে পড়েছিল। সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে প্রেমিকার ষড়যন্ত্র মিথ্যে তার চোখেই পড়েনি। আমিও রুকসানা রেবাকে সন্দেহ করিনি, তবে আয়ুব জামালের প্রতি যখন সন্দেহ দেখা দিল তখন মনে হতে লাগল আয়ুব বাড়ির ভেতর কেন ঢুকেছিল। সত্যি কি জল খাওয়াই উদ্দেশ্য ছিল তার, নাকি খুনের আগে রেইকি করতে গিয়েছিল? যদি আয়ুব খুনি হয়ে থাকে তাহলেও সে কিভাবে জানবে শকুন্তলা মূলে কোন ঘরে শোন কখন শোন? তাছাড়া সে বাড়িতে ঢুকলই বা কি করে? মনে হলো যদি আমার সন্দেহ ঠিক হয় সেক্ষেত্রে বাড়ির ভেতরে নিশ্চয়ই এমন কেউ আছে যে তাকে সাহায্য করেছে। সে কে হতে পারে?
আপনি কি নিশ্চিত ছিলেন যে আয়ুব জামালই খুন করেছে?
না, তবে তার প্রকৃত পরিচয় জানার পর সন্দেহ জেগেছিল। দিল্লিতে তাদের পুরনো পাড়ায় দুটি পরিবার সেই সময় থেকে এখনও অবধি টিকে গেছে। তাদের কাছে খোঁজখবর করে জানতে পারি যে আয়ুব মানে যশদীপের স্ত্রী শঙ্করপ্রসাদ মূলের ছেলেদের পড়াতেন। মনে পড়ে গেল অবনীন্দ্র প্রশান্ত ও প্রকাশের প্রাইভেট টিউটারের ব্যাপারে কিছু বলেছিলেন। তার কাছে আবার যাই আমি। ঘটনাটা খুব বেশি না জানলেও শকুন্তলা মূলে যে ওই পরিবারটিকে আশ্রয় দেননি এটুকু তিনি আমাকে জানান। তখন সন্দেহটা আরো পাকাপোক্ত হয়।
তাহলে রেবা,
তোমার মনে আছে মূলে হাউসে শেষবার গিয়ে তোমায় সিজার লিস্টটা চেক করতে বলেছিলাম? চায়ের কাপের উল্লেখ ছিল না সেখানে, কিন্তু তিনি চা খেতেন, সে কথা রেবা নিজে আমাদের বলেছিল। তাহলে কাপটা কেন নেই? কেউ কি সরিয়ে নিয়েছে? কেন, কে করতে পারে, কার কাছে করার সুযোগ ছিল, সবকটা প্রশ্নের উত্তর রেবার দিকে ইঙ্গিত করছিল। রাহুল রেবাকে ভালোবাসত, তবু তার বাবা মায়ের কথায় এত সহজে রেবা বাড়ি ছেড়ে চলে গেল। সে রাহুলকে কিচ্ছু জানালো না, উপরন্তু ফোনটাও সুইচ অফ করে দিল। তখনই বুঝলাম বাকি প্রশ্নের উত্তরগুলো একজনই দিতে পারে,
রাহুল।
রাইট, রাহুল সত্যি ভালোবাসে রেবাকে। রেবাকে হারানোর ভয় প্রথমে না বললেও পরে হেডকোয়ার্টারে এসে সব বলেছিল। ওর ভয় ছিল ওর বাবা কাকারা হয়তো প্রমাণ লোপাট করার জন্য রেবাকেও মেরে ফেলেছে।
খুব দুঃখজনক ঘটনা। শকুন্তলার সেই পুরনো পাণ্ডুলিপি আমি পড়িনি, ভাবতে অবাক লাগছে শুধু একটা পাণ্ডুলিপি পড়ে রেবা তাকে খুন করার সিদ্ধান্ত নিল। এতদিন মানুষটার সঙ্গে থেকেও তার স্নেহ, তার ভালো গুণগুলো ওর চোখে পড়ল না।
ঠিক বলেছ, দুঃখের কথা হলো রেবা জানেই না যে সেই পাণ্ডুলিপি কোনোদিন বই হয়ে আসেইনি। তখন শকুন্তলা মূলে নতুন লিখতে এসেছেন, অমন একটা জাতিবিদ্বেষী বই কোনো প্রকাশকই ছাপতে রাজি হন।
সত্যি?
ইয়েস, অথচ জীবনের শেষ যে পাণ্ডুলিপি তার ল্যাপটপে আছে সেই আত্মজীবনীতে তিনি কিন্তু অনুতপ্ত। নিজের সিক ফোবিয়ার দায় স্বীকার করে হরদীপ ভট্টির পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি সেই বইয়ে। এমনকি প্রকাশ ও প্রশান্তের যে গৃহশিক্ষিকাকে একদিন আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন সেই কথাও লিখেছেন। বইটা আর অল্পই বাকি ছিল, হয়তো কোনো প্রকাশক অসমাপ্ত অবস্থাতেই ছাপবে।
ইস, যদি এই পাণ্ডুলিপিটা পড়তো রেবা।
ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন রোহিত, শকুন্তলা মূলের জীবনও কোন থ্রিলারের চেয়ে কম কিছু নয়। যাই হোক, তোমাকে একটা খবর দিই। শকুন্তলা মূলে গোপনে উইল করেছিলেন, ছেলেদের এক কপরদকও দেননি, শুধু স্বামীর তৈরি বাড়িটা ছাড়া। সেখানেও শর্ত রেখেছেন ছেলেরা বাড়ি বিক্রি করতে পারবে না।
সে কি আর বাকি সম্পত্তি?
নিজের ও শঙ্করপ্রসাদ মূলের উপার্জনের সব টাকাই স্বর্ণ মন্দিরে দান করেছেন শকুন্তলা মূলে।
শুনছিলে বিবর্ষণ সিরিজের চতুর্থ গল্প, নক্ষত্রের নীল রাত। কাহিনী সমজা দাস। গল্প পাঠে এবং রাহুলের চরিত্রে ছিলাম আমি অনুভব, বিবর্ষণের চরিত্রে ছিল ব্রতদীপ, রোহিতের চরিত্রে ছিল রণদীপ, আয়ুবের চরিত্রে ছিল কৌশিক, রেবার চরিত্রে ছিল সর্বাণী, কুলদীপের চরিত্রে ছিল কুন্তল, অবনীন্দ্রর চরিত্রে ছিল ইন্দ্রনীল, প্রশান্তর চরিত্রে ছিল স্নেহাদ্রি, প্রকাশের চরিত্রে ছিল পার্থ, হিম্মতের চরিত্রে ছিল শান্তম, বিক্রমের চরিত্রে ছিল রক্তিম, কুলদীপের মায়ের চরিত্রে ছিল দিতিপ্রিয়া এবং সরলার ভূমিকায় ছিল খুশি এবং অন্যান্য আরও চরিত্রে ছিলাম আমি এবং খুশি। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টিতে ছিল শুভজিৎ, নির্দেশনায় ছিলাম আমি অনুভব। গল্পটির নাট্যরূপে সহায়তা করেছে দিশানী এবং পোস্টার ডিজাইনিং সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও আর হাই পয়েন্টসটা প্লিজ বাড়িয়ে দিও। আর হ্যাঁ, আমাদেরকে স্পটিফাইতে ফলো করতেও ভুলো না, কিন্তু সেখানে কম বিজ্ঞাপনে হাই কোয়ালিটি অডিও তোমরা উপভোগ করতে পারবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার আমাদের দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্প সঙ্গে নিয়ে। টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।